আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
Boot.com. The fear returns with Russell.
আমি ইন্ডিয়ার হাওড়া থেকে ভাস্কর বক্সি। আমি আমার মূল ঘটনায় আসি। তখন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়তে গিয়েছিলাম দুর্গাপুরে। কিছুদিন হোস্টেলে থেকে তারপর আমার এক বন্ধুর কথায় একটা বাড়ি পেয়ে যায় আসানসোলে। বলে রাখি, দুর্গাপুর থেকে ট্রেনে আসানসোল দূরত্ব 2 ঘন্টার। আমি রোজ এভাবে যাতায়াত করতাম। একদিন এমন এক ঘটনা ঘটল যে সেদিন নিজের জীবন নিয়ে যে আজকে আবারও লিখতে পারবো এটা কল্পনাও করিনি। দিনটা ছিল 27 মার্চ 1998। সেদিন আমি এক্সট্রা নোট নেয়ার জন্য অনেকটা রাত করে ফেলি। সাধারণত আমার ক্লাস 5টায় শেষ হওয়ার পরে রানিং ট্রেন ধরে 8টার ভেতর আমি আসানসোল পৌঁছে যাই, কিন্তু সেদিন আমার নোট আর কিছু কাজ থাকার দরুন আমার স্টেশনে পৌঁছাতে রাত 11:30 বেজে যায়। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, হয়তো বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে। স্টেশনের বাইরে দোকানে কিছু খাবার খেয়ে ঢুকে পড়লাম স্টেশনে। একটা এক্সপ্রেস ট্রেন আছে 12:20 নাগাদ, আমার সেটা ধরতে হবে, আসানসোলে পৌঁছাতে হবে। ঘড়িতে তখন রাত 12:10, আর কিছুক্ষণ অপেক্ষা। প্রসঙ্গত এই ট্রেনের নাম আমি উল্লেখ করলাম না। আজ ওই ট্রেনটা, ওই বগিটা ফাঁকা যায় আজও, এবং স্টেশনের চেয়ারগুলো কিছু কুলি মজুররা দখল করে থাকায় তারা চাদর মুড়ি দিয়ে দেখলাম যে দিব্যি ঘুমিয়ে আছে। অগত্যা আমি একটা রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো, তার সাথে বিদ্যুতের চমক আর কান ফাটানো শব্দ রাতের অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলল। আমি ছুটে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে গেলাম। ট্রেন এলো নির্ধারিত সময়। আমি ছুটে গিয়ে আমার সোজাসুজি একটা বগিতে উঠে পড়লাম। বগিতে উঠে দেখলাম একদম ফাঁকা, পুরো বগিটা ঘুরে দেখলাম কেউ নেই। ততক্ষণে ট্রেন আসতে আসতে স্টেশন ছাড়ছে। আমি অত কিছু না ভেবে দরজা বন্ধ করে একটা সিটে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, যাক ফাঁকা আছে, ঠিক আছে, মাত্র তো 2 ঘন্টা। ব্যাগ থেকে একটা কপি বের করে চোখ পুরাচ্ছিলাম। বাইরে অসম্ভব বৃষ্টি আর বিদ্যুতের চমক, মাঝে মাঝে জানালা কাঁচ দিয়ে দেখছি ট্রেন যেন অসম্ভব গতিতে ছুটে চলেছে, যেন এই দুর্যোগের রাত তাড়া করছে ট্রেনের পেছন পেছন। আমি আবার মন দিলাম খাতার পাতায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে, হঠাৎ একটা দরজা, সেটার বাইরে ধাক্কানোর শব্দ কানে এলো। ট্রেন তো ছুটছে, কোথাও তো থামার কথা নয়, থামবে আসানসোলে। তাহলে কি, হয়তো বাইরে ঝড় বৃষ্টি বাড়ি খেয়েছে, এই ভেবে আবার মন দিলাম খাতাতে। এবার আরো প্রচন্ড জোরে ধাক্কানোর শব্দ কানে এলো। একটা একটা ভয় চেপে বসলো এবার আমার মনে। কি ধরো যায়, ভাবলাম এ রাস্তায় চোর ডাকাতের উপদ্রব আছে, যদি তারা হয় তাহলে তো আমার কাছে কিছু পাবে না টাকা ছাড়া, তাও মাত্র কটা টাকা, পেয়ে যদি মারধর করে বেশি টাকা না থাকার কারণে। ভাবলাম যা হয় হয়ে যাক, দরজা খুলব না। কিন্তু আবারও প্রচন্ড বাড়ি মারার শব্দ। ভেসে এলো এক বৃদ্ধা মহিলার কণ্ঠ হিন্দিতে, বলে উঠল, কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো। এভাবে আমি আর বসে থাকতে পারলাম না, উঠে গিয়ে দরজা খুলতে এক বৃদ্ধা মহিলা হুমড়ি খেয়ে ভেতরে এসে পড়ল। কোন রকমে উঠে আমার দিকে চেয়ে বলল, বুদ্ধি শুদ্ধি নেই নাকি এত দেরি করে দরজা খুলে? আমি তো পড়ে যেতাম। আমার মাথা গরম হয়ে উঠল বৃদ্ধাটির কথা শুনে। আমি বললাম, এই চলন্ত ট্রেনে কে উঠতে বলেছিল আপনাকে? বৃদ্ধাটি দাঁত খিঁচিয়ে আমায় বলল, একটুখানি ছেলে আমায় জ্ঞান দিচ্ছে। এই বলে বগি অন্ধকারে মিলিয়ে গেল। বৃদ্ধাটির পরনে একটা অপরিষ্কার শাড়ি আর গায়ে একটা অপরিষ্কার কালো চাদর। আমি দরজা বন্ধ করে এসে বসলাম আমার সিটে। ভাবছিলাম খামুখা উপকার করতে গিয়ে কতগুলো কথা শুনতে হলো। যাই হোক, আবার আমি খাতাতে মন দিলাম। কিছুক্ষণ পর খাতার পাতা থেকে চোখ তুলতে দেখি আমার সোজাসুজি বৃদ্ধা মহিলাটি বসে হাসছে। আমার বুকের ভেতরে ছ্যাঁক করে উঠল। জিজ্ঞাসা করে উঠল, কোথা থেকে ট্রেনে উঠেছি, কোথায় নামব? এতদূর সব ঠিক ছিল, এবার সে প্রশ্ন করলো আমি খাতাতে কি পড়ছি। আচ্ছা, আমি ওনাকে কি জবাব দেব? আমার কিছু বলার আগেই উনি আমার খাতাতে লাইন বাই লাইন বলে চলল ঝড়ের গতিতে, দাও ব্যাট, একেবারে ইংরেজিতে। আমার মনে হলো আমার বুকের স্পন্দন, হৃদস্পন্দন কানে এলো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি এবার উনি আমাকে বলল, একটা গল্প শুনবি? বলে নিজে শুরু করে দিল, এমন এক ঝড়ে জল রাতে এক চলন্ত ট্রেনে এক বুড়িয়া উঠে পড়ে দরজা ধরে। থমকে উঠেছিল, কেউ খোলেনি। সেদিন দরজা না খোলায় কিছু দূর গিয়ে বুড়ি ট্রেন লাইনে পড়ে যায়, তার দুহাত কেটে যায়, কিছুক্ষণ পরে মরে যায় ট্রেন লাইনের মাঝেই। কথা না শেষ করতেই কোথা থেকে এক দমকা হাওয়া এসে খুলে দিল বৃদ্ধাটির গায়ের চাদর। স্পষ্ট দেখলাম বৃদ্ধাটির দুটি হাত নেই। এবার আমার মাথা কেমন যেন ঘুরে উঠল। অন্ত গিয়ে সব কি দেখছি? এবার বৃদ্ধাটি হিম কাঁপানো কণ্ঠে হেসে উঠল। চোখ খুলতে আমি এরপরে কি হয়েছে জানি না, চোখ খুলে দেখি আমি আসানসোল স্টেশন মাস্টারের রুমে 2-3 জন আরপিএফ এর সামনে দাঁড়িয়ে। স্টেশন মাস্টার এগিয়ে এসে বলল, কেন আমি ওই বগিতে উঠে পড়েছি? দরজার বাইরে বড় বড় করে লেখা আছে রেস্ট্রিক্টেড কম্পার্টমেন্ট, ট্রেনের ওই বগি খালি যায়, অর্থাৎ ওই বইটা খালি যায়, রিজার্ভেশনের জন্য দেয়া হয় না, সেটা তিনি হয়তো বলতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে ওখানে যদি কেউ ভুল করে উঠে বসে তাহলে বাঁচে না। তুমি ওই ঝুলন্ত অবস্থায়, আধা শরীর তোমার ট্রেনের ভেতর, আধা শরীর তোমার বাইরে, অর্থাৎ ট্রেনের কোন একটা জায়গায় হয়তো দরজার সামনে তার শরীর অর্ধেক ভেতরে আর অর্ধেক বাইরে ছিল, এরকম তিনি বুঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে খুব ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে গেছেন। আমার একটা কোয়েশ্চেন আছে ভাস্কর বক্সী, সেই কোয়েশ্চেনটা হচ্ছে, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে লেখা আছে এই ট্রেনে এই বগি খালি যায়, রিজার্ভেশন করা হয়। আমি এই লাইনটা বুঝিনি প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই বগিটা যদি খালি যায় তাহলে এই বগিটা কেন রাখা হয়েছে, আর এই বগিতে মানুষ উঠলে যদি মারাই যায় তাহলে এই বগিটা কেন সংযুক্ত আছে। এইটা যদি আপনি চাইলে কমেন্ট করতে পারবেন সেখানে। সুতরাং কমেন্ট করে আপনি জানিয়ে দেন, যদি আপনি এই ঘটনা শুনে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে এটা জানিয়ে দেন। কমেন্ট পড়ছি এবং দেখতে পাচ্ছি যে আপনারা কমেন্ট করছেন। সো আমার মনে হয় যে এটা যদি আপনারা জানিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমার জন্য, যে কেন এই বগিটা সংযুক্ত ছিল, যেহেতু আপনি ওখানে আরএফপির সামনে দাঁড়িয়ে আপনি স্টেশন মাস্টারের সামনে কথা বলছিলেন। সো আমার মনে হয় যে আপনি এটা জানাতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ঘটনাটা শোনার জন্য। ঘটনাটা খুবই চমৎকার ছিল, শুধু আমার এই কোয়েশ্চেনটা এসছে মাথায় তাই জিজ্ঞেস করলাম। তার জন্য ঘটনাটা কোনোভাবেই আমি খারাপ বলতে পারবো না। সো আমি বিশ্বাস করি আপনাদের অনেক ভালো লেগেছে।
স্পিরিট বি হিয়ার উইথ মি। কে তুমি?
Bhoot.com. The fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি সাথে আর শুনছেন ভূত ডট কম। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো, ইটস আ বিউটিফুল স্টোরি, ইটস আ ভেরি বিউটিফুল স্টোরি। অ্যান্ড আমরা এই ঘটনাটা পেয়েছি আমেরিকা থেকে, ভার্জিনিয়া থেকে আসছে এই ঘটনাটি, এবং ঘটনাটি খুবই চমৎকার। এই ঘটনাটি আমি ভিজুয়ালাইজ করতে পেরেছিলাম এবং খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু যেভাবে উনি এক্সপ্লেন করেছেন সেটা খুবই চমৎকার। স্টে টিউন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রুহি বলছি। আমি বর্তমানে আমেরিকা ভার্জিনিয়াতে থাকি। আমি জানি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর দলে থাকেন, তো আমি জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন। শুরুতেই আমি আমার সালাম, দোয়া, ভালোবাসা সবাইকে দিয়ে নিলাম এবং সাথে ক্ষমাও চেয়ে নিলাম, কারণ আই এম নট আ স্টোরি টেলার। আমি জানি না কিভাবে গুছিয়ে বলতে কতটুকু পারবো কি পারবো না। যদি ভালো লাগে অবশ্যই প্লে করবেন আর আমাকে জানাবেন প্লিজ। তো লেটস গো টু দ্য স্টোরি দ্যাট, আই মিন নট দ্য স্টোরি, দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড উইথ মি। তো আজকে থেকে 5.5 বছর আগে আমি আমেরিকায় আসি, তখন আমার বয়স 21+। তো আমরা যখন আসি তখন সব এত কিছু জানতাম না, চিনতাম না, নতুন দেশ, নতুন শহর, বাবা মাকে ছাড়া প্রথমবার, কোনো গাইডলাইন নাই, তারপর সবকিছু নিজের করতে হচ্ছে। তো যাই হোক, আরো কিছু বাঙালি লাইক আমার হাজবেন্ডের মতন আরো একটা হাজবেন্ড ওয়াইফ আর 2-3টা ব্যাচেলর ছেলে। তো অ্যাকচুয়ালি আমার এটা বলার মানে, মানে এরা সবাই ফ্রেন্ড হিসাবেই মানে গণ্য করা হয়েছে, ফ্রেন্ডি। তো আমরা সবাই মিলে একটা 2-bedroom, 1-den অ্যাপার্টমেন্ট ভাড়া করি, ভাড়া নেই। তো ওইটা ছিল একটা 12-তলা বিল্ডিং, আমরা 11-তলায় ফ্ল্যাট পাই, তো মানে ফ্ল্যাটটা ভাড়া নেই। তো 2-bedroom আর একটা ডেন, মানে স্টোরেজ রুম টাইপ, বাট ওইটাকে ডেন ডাকে। তো ভাড়া নেই। এখন যারা আরেকজন হাজবেন্ড ওয়াইফ, ওরা মাস্টার বেডরুমটা নেয় উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড দে পে দ্য হায়ার অ্যামাউন্ট অফ রেন্ট ফর দ্যাট। তো ঠিক আছে, কুল আইডিয়া। তো ওরা একটু বেশি রেন্ট দেয় কাজ ওরা ওইটা নিছে। তারপরে আরেকটা 2টা ব্যাচেলার ছেলে লাইক ওরা 2 ভাই, আপন ভাই, বাট ওরা বেডরুম চাইছে। আর অন্য ওদের কিভাবে সেন্সে কাজ করছে তখন, যে ওরা একটা হাজবেন্ড ওয়াইফ কে বেডরুমটা না দেওয়ার ডিসিশন নিয়ে ওয়াজ লাইক না আমরা নিব। আমরা এমনও বলছিলাম যে আপাতত আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদেরকে বেডরুমটা দাও, আমরা না হয় সামনে মাসে ছেড়ে দিব, একটা মাসে আমাদের তো টাইম লাগবে। অ্যান্ড দে ওয়াজ লাইক নো নো। তো বাঙালি, আবার আমরা ওরকম সম্পর্ক খারাপও করতে চাইনি বা সম্পর্কেরও কিছু ছিল না অ্যাকচুয়ালি, বাট জানি না তখন বয়সও কম, বুঝতেও পারি নাই বা হোয়াটএভার। তো যাই হোক, ডেনটা ছিল একেবারে লিভিং রুমের সাথে লাগানো, লাইক একদম লাগানো, মানে লিভিং রুম আর ডেন, মানে একটা হাজবেন্ড ওয়াইফের জন্য ইটস কাইন্ড অফ এম্বারাসিং টু স্টে ইন আ ডেন। তারপরও আমরা ওইটা নিলাম, আর আমরা ওইটার জন্য আমাদের অল্প টাকাই পে করতে হয়েছে, মানে বাকিরা যা দিছে তার চেয়ে কমই দিছি। এরপরে হচ্ছিল, বাসাটা ছিল এমন যে ঢুকতেই হাতের বাম দিকে ছিল কিচেন, কিচেনের ওই দিক থেকে আবার আরেকটু জায়গা ছিল ডাইনিং টেবিলের জন্য। সো ওই জায়গাটা আবার পার্টিশন করে আরেকটা ভাইয়া ব্যাচেলার, উনিও হি ওয়াজ সো নাইস এন্ড কুল। এখনো মানে যাদের কথা বলছি তারা সবাই এখনো আমাদের ফ্রেন্ড আছে। তো রিজ ভাইয়া ওইখানে ওর মতন স্পেস বানায়, অ্যাজ ইজ হিজ আ ব্যাচেলার, সো ওইভাবে স্পেস বানায় ওর মতন একটা জাস্ট ম্যাট্রেস, সিঙ্গেল ম্যাট্রেস, ওর একটা 3-ফিট ট্রলি আই গেস, মানে গেমস টেমস খেলার জন্য, এরকম করে ও খুব নাইসলি ওর ওই জায়গাটা প্লেস করছে। আর আমরা তারপরে ওই যে লিভিং রুম এর অতটুকু জায়গা এবং ওইটার সাথেই ডেনের ওই দরজাটা আর ওইটা মানে ডেন রুমটা অ্যাকচুয়ালি। তো আমার তেমন কোনো কি আমার কিছুই ছিল না তখন, জাস্ট একটা ম্যাট্রেস বালিশ আর একটা স্ট্যান্ডিং আয়না আর একটা ছোট টি টেবিল, ওইটার উপরে ল্যাপটপ রেখে আমরা ইউজ করতাম। এই তো এই ছিল সংসার বলতে। তো আমরা আবার সবাই একসাথে বাজার করতাম না, যে যার যার বাজার করতাম, কারণ যে যার যার মতন, কারণ তখন সবাই এত রান্নাও পারতো না, কেউ বাইরে খেত, কেউ মানে এভাবে নিজেরা রানতে মন চাইলে রানতো না, আনতে মন চাইলে না, এরকম টাইপের। তো সবাই সবার মানে কাঁচা মাংস মুরগি এগুলা কিনে ফ্রিজে, একটা ফ্রিজই ছিল অফকোর্স, ওইখানেই রাখতো, বাট যে যার যারটা ইয়া করতো ইউজ করতো। তো এরকম যাচ্ছিল, তো এভাবে আমরা থাকতাম। সো এক এর মধ্যে বলে রাখা ভালো, রিডস মানে আমি জব পাই, তো আমার হাজবেন্ডের কোনো জব না, ও শুধু ক্লাস করে ইয়া করে, আমি 5 ঘন্টার জব পাই, বাট এভরিডে মানে সপ্তাহে 6 দিন 5 ঘন্টা করতাম, বাট আমার যেতে আসতে 4 ঘন্টা টাইম লাগতো, কারণ আমার তখন গাড়িটার কিছুই ছিল না। সো বাসে ট্রেনে করে ঘুরে ঘুরে 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে লাগতো। তো আমি বাসার থেকে 3টা বাজে বের হতাম, তো 3টা বাজার আগে মোটামুটি বাসার থেকে সবাই চলে যেত, বাসায় কেউই থাকতো না, আমার হাজবেন্ড ওর ক্লাসে চলে যেত, বাকিরাও যার যার কাজে ক্লাসে চলে যেত, তো শুধু থাকতো রিডস ভাইয়া। রিডস ভাইয়া মাঝে মাঝে মানে সেও অ্যারাউন্ড 3টার দিকেই বের হইতো মোস্টলি, কারণ আমি আবার খুব ভীত প্রকৃতির একটা মানুষ, আমি একা বাসায় কোনো দিনই থাকতে পারি না। তো মোস্ট অফ দা টাইম যদি রিড ভাইয়া মনে করেন 2টায় বা 2:30 বের হয়, হি ইউজ টু নক মি অ্যান্ড সে দ্যাট আমি চলে যাচ্ছি, তুমি তোমাকে বলে গেলাম তুমি একা বাসায়, এরপরে আমি বের হয়ে যাচ্ছি। আর রিড ভাইয়ার গাড়ি ছিল, তো দেখা যেত রিড ভাই যদি 2:30 দিকে বের হতো, দেন ও আমাকে বলতো তোমাকে আমি মেট্রো পর্যন্ত ড্রপ করে দেব, তারপরে তুমি চলে যেও, কারণ আমার বাসা থেকে মেট্রো হেঁটে যেতে 15-20 মিনিটস লাগতো, বাট বাসে 3 মিনিটের মতো লাগতো, 3-4 মিনিট, কিন্তু প্রায় 2 টাকা, $1.97 করে নিত। তো তখন ওই টাকাটাও আমার জন্য অনেক বেশি ছিল। তো মোস্ট অফ দা টাইম আমি অনেক আগে আগে বের হইতাম, যাতে আমার ওই 2 টাকাটা খরচ না হয়, হেঁটে হেঁটে আমি স্টেশন পর্যন্ত যেতাম। তো এই কারণে যখন ধর ঠান্ডা কম বা স্নো হয় নাই বেশি এরকম হলে, তখন হেঁটে হেঁটে যেতাম বা ই করতাম। আর মোস্ট অফ দা টাইমই যে রিজ ভাইয়া আমাকে নামাতো, বলতো আমি তোমাকে ড্রপ করে চলে যাবো, বিকজ 3 মিনিটের রাস্তা। তো আর না নামাতে পারলো, যদি আগে চলে যেত আমাকে বলে যেত। তো ওই দিন এমন একটা নর্মাল দিনের মতোই আমি বাসায় ছিলাম, আমি রুমের মধ্যে আমি 12টার দিকে সম্ভবত ওয়াশরুম ইউজ করে এসে রুমের মধ্যে ঢুকছি আর বের হইনি রুম থেকে, যে একেবারে রেডি হয়ে একবারে বের হয়ে যাব, কাজে চলে যাব। তো আমি আমার বাসায় বাংলাদেশে কথা বলছিলাম, বাংলাদেশে তখন 1-2 প্রায় এরকম বাজে, তো এর কথা বলতে বলতে আমি রেডি হচ্ছি, রেডি হলাম, জ্যাকেট ট্যাকেট পরলাম, সে হেভি জ্যাকেট অনেক কিছু মানে পুরা হেভি, আমি জ্যাকেট ট্যাকেট পরে রেডি, জাস্ট আমি বের হব, জুতাটা পরবো আর পুরা মানে অ্যাপার্টমেন্টটা থেকে বের হয়ে যাব। এমন মুহূর্তে ইন দ্য মিন টাইম ওয়াইল আই স্টকিং আমার বাসায় আব্বুম্মার সাথে যখন আমি কথা বলতেছি, একটা ফ্ল্যাটে যদি মানুষের প্রেজেন্স থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ আছে, বাসায় কেউ না কেউ আছে, there is somebody or someone or whatever. তো আমার মাথায় এটাই ছিল যে রিজ ভাইয়া বাসায় আছে। তো আমি মানে আওয়াজ মানে কথা বলছি বলছি মাঝখানে আমি বুঝতে পারছি যে কেউ টয়লেটে গেল আসলো, কেউ কফি বানাচ্ছে, বা মানে there is somebody outside of my room, like in a living area, যেখানে মানে there is a movement happening. আর ওইটা আমার কাছে কোনো আজব লাগে না, বিকজ আমার মাইন্ডে ছিল রিজ ভাইয়া বাসায় আছে। তারপর আমি রেডি হয়ে আমি বলছি প্রায় 3টা বাজে, রিজ ভাইয়া বললো না আজকে নামাবে কিনা, থাক গা আমিও কিছু জিজ্ঞেস করবো না, আমি আমার মতো বের হয়ে যাব। তো আমি এটা মানে মনে মনে ভাবতে ভাবতে আমার ফোনটা হঠাৎ ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল, লাইন টাইন কেটে গেল, কোনো ইন্টারনেট লাইন নাই, কিচ্ছু নাই, মানে কিচ্ছুই নাই, কিচ্ছু করা যাচ্ছে না, আমার ফোন হ্যাং এমন অবস্থা, বন্ধ হচ্ছে না, মানে দেখতেছি যে লাইট জ্বলতেছে, 255 বাজতেছে, দেখতেছি সবই। তারপরে আমি বললাম যে হয়তো ফোনে কোনো প্রবলেম হয়েছে, ওকে আমি বের হয়ে যাই তাহলে, নাহলে বাসটা পাবো, আজকে আবার একটু ঠান্ডা বেশি, তো বাসে করে যাবো, হাঁটতেও ইচ্ছা করতেছে না, আর মোর ওভার লেট হয়ে গেছে, কারণ 15-20 মিনিট যদি আমি হাঁটি তাহলে আমি আবার ওইদিকে ট্রেন মিস করে ফেলবো, তো আমার ট্রেন থাকতো 3:10 দিকে, আর ইটস অলরেডি 2:55। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, আমি আজকে তাহলে বাস দিয়ে চলে যাব। তো রাসেল ভাই, আমি যেই দরজাটা খুলছি সাথে সাথে পুরো ফ্ল্যাট জাস্ট লাইক পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছে, কিচ্ছু নাই, মানে আমার আমি সাথে সাথে ফ্রিজ হয়ে গেছি, আমি ফ্রিজ হয়ে গেছি, এন্ড আমি পুরো বুঝতেছি যে এই বাসাটার মধ্যে কেউ নাই, এন্ড অ্যাকচুয়ালি বাসাটার মধ্যে কেউ নাই, বাট আমি কিন্তু এতক্ষণ একটা মানুষের মুভমেন্ট পুরো প্রেজেন্স বুঝতে পারছি, যে সামওয়ান ইজ ইউজিং দ্য ওয়াশরুম, সামওয়ান ইজ টার্নিং অন দ্য লাইট অফ কিচেন, সামওয়ান ইজ মেকিং সাম কফি অর সামথিং, এরকম মানে হাঁটাহাঁটি। আর ফ্লোরটা ছিল কার্পেট ফ্লোর, সো হাঁটাহাঁটিতে যে একটা ঘষার মতন একটা শব্দ, আমি ওই ঘষার মতন শব্দটাও পেয়েছি, বাট অল অফ আ সাডেন ইন আ সেকেন্ড এভরিথিং ইজ জাস্ট ভ্যানিশড, গন, সিরিয়াসলি আই ওয়াজ ইন সুপার শক। আল্লাহর রহমতে আমার হাতে আমার ফোন, আমার ইয়ারফোন আর আমার ব্যাগটা ছিল, বিকজ আমি অলরেডি জ্যাকেট ট্যাকেট পরে অনেক হেভি, অ্যান্ড দেন আমি সাথে সাথে ফ্রিজ হয়ে গেছি, আমার পা থেকে মাথা পর্যন্ত রক্তের ঢেউ খেলে গেল, আমি ফ্রিজ হয়ে গেলাম, অ্যান্ড আমি ঘামা শুরু করলাম। আমি কখনো এত ঘামি নাই, আমি ইউজুয়ালিও এত ঘামি না, যতই গরম থাকুক দ্য সোয়েট ডাজন্ট হ্যাপেন টু মি, লাইক মানে ঘামটা আমার খুব কম হয়, আমি ঘামতেছি, মানে মনে হচ্ছে কি আমার মাথার উপরে কেউ শাওয়ার অন করে দিয়েছে, বৃষ্টির মতন আমার মাথার দুই সাইড দিয়ে, মানে পুরো মাথা ভিজে ঘেমে অস্থির পানি টইটে পড়তেছে, এরকম অবস্থা। সো এমন অবস্থায় আমি ফ্রিজড, আমি নড়তে চড়তে পারতেছি না। তারপরে আমি একদম আমার কানের কাছ থেকে একটা গরম নিঃশ্বাসের ভাব ফিল করলাম, এটা ফিল করার সাথে আমি একটা ঢোক গিললাম, আমি বললাম মনে মনে ইয়া আল্লাহ। এরপরে আমি আমার আমি মিথ্যা কথা বলবো না, আমার মুখ দিয়ে কোনো সুরা আসতেছে না, কিচ্ছু আসছে, আমি আল্লাহ পর্যন্ত বলতে পারতেছি না, জাস্ট ওই একবার আমি বলছি ইয়া আল্লাহ। তারপরে আমার পায়ের কাছেই আমার বুটস গুলো ছিল, তো আমার বুটসটা তো আমার পরতে হবে, না পড়তে আমি বের হতে পারতেছি না, তো আমি আমার নিজেকে কাম করার চেষ্টা করতেছিলাম, করতে করতে অ্যাজ ইন আমি যে প্রেজেন্সটা ছিল ওইটাকে আমি পাত্তা দিতেছি না, এরকম আমি একটা মানে ভাব আমার। তারপরে আমি বুটটা নিলাম, নিয়ে আমি ওখানে আমাদের দরজার কাছ থেকে মেইন ডোরের কাছেই একটা লাভ সিট সোফা টাইপ ছিল ব্ল্যাক কালারের, তো আমি ওইটাতে বসলাম, বসে আমার কারণ আমার বুটস গুলো তো আমার টাইট করে পরতে হবে, বিকজ নাহলে আমি যাব কি করে, আর এমন না যে আমি জাস্ট অ্যাপার্টমেন্ট থেকে বের হলেই হয়ে গেল, আমার প্রায় 10-15 সেকেন্ডস লাগবে টু রিচ দ্য এলিভেটর, তো আমি লিফট পর্যন্ত যেতে আমার 15 সেকেন্ডস ওয়াক করতে হবে, ইট ওয়াজ দ্যাট লং করিডোর। তো আমি চিন্তা করলাম যে পাগলামি না করে নিজেকে যতটুকু ঠান্ডা রাখা যায়, তো আমি বসে আমি বুটস গুলো পরলাম, আমি যখন বসলাম আমি ক্লিয়ারলি দেখতে এবং আর চোখে দেখলাম এবং আমি ফিল করতে পারলাম যে সামওয়ান জাস্ট স্যাট বিসাইড মি, কেউ একজন বসলো, এবং ওইটা লেদারের সোফা ছিল, সো ইউ নো লেদার সোফা প্রেশার পড়লে ওখানে একটা ভাঁজ পড়বে, অ্যান্ড আই কুড ক্লিয়ারলি সিন দ্যাট, আমি দেখলাম ওইটা, দেখার পরও আমি নর্মালি একটু নিজেই মানে আমার কোনো কথা কোনো কিছু মুখ দিয়ে বের হচ্ছে না, না আমি কিছু বলতে করতে পারছি। আমি কোন রকম আমি বুঝগুলা পড়লাম, পড়ে আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়েও আমি 5 সেকেন্ডের মতন দাঁড়িয়েছিলাম। তো 6-7 কদম পরেই মেইন ডোরটা, এখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি গিয়ে লকটা ঘুরাই আর যদি না খুলে দেন আমার রিয়াকশনটা কি হবে। কারণ এতক্ষণ আমি নিজেকে বুঝ দিচ্ছিলাম যে আমি জুতাটা পরে আমি বের হয়ে যাব। তো যখন আমি দরজার কাছে যাচ্ছি ততই আরো ফিলিংস হচ্ছে যে দরজাটা খুলবে না। তো আমি দরজাটা হাত রেখে বিসমিল্লা বলে ঘুরালাম, আল্লাহর অশেষ রহমতে দরজাটা খুলে গেল। তো দরজাটা খোলার সাথে সাথে আমি খুবই নাইসলি দরজা থেকে বের হলাম, কোনো দৌড় দেই নাই কিছু না, জাস্ট বের হয়ে গেলাম, লকটা ঘুরাই বের হয়ে গেলাম যাতে অটো লক হয়ে যায় দরজাটা। বের হয়ে এবার আমি খুবই কামলি হাঁটতে হাঁটতে লিফট পর্যন্ত গেলাম। তো 12-তলা বিল্ডিং, আমি যেটা আগেও বললাম 12-তলা বিল্ডিং এ আমরা 11-তলায়, সো অফকোর্স যদি নিচের থেকে উপরে আসে বা উপর থেকে নিচে আসে মানে খুবই কম চান্সেস যে এই মুহূর্তে আমি কাউকে পাবো অন দ্য লিফট, কজ ইট ওয়াজ 3 o'clock, 3টা বাজে। তো আমি এই মুহূর্তে যে লিফটে কাউকে এক্সপেক্ট করবো এটা একটা বোকামি হবে। And as I expected, লিফটে কেউ ছিল না, তা আমার লিফটে ঢুকতে হলো একাই, কারণ আমি কার জন্য কোথায় ওয়েট করব। তো আমি একাই লিফটে ঢুকলাম, লিফটের ডোরটা সিলভার কালারের ছিল, সো অফকোর্স যখন ডোরটা ক্লোজ হবে আই উইল সি মাই শ্যাডো অন দ্য ডোর, অ্যান্ড আই স দ্যাট, অ্যান্ড আই স অ্যানাদার শ্যাডো নেক্সট স্ট্যান্ডিং অন মি। আর আমার আর কিছু বলার ছিল না, আমি তারপরেও খুব কামলি আমার ফোনটা ইউজ করার চেষ্টা হচ্ছে, অ্যাজ ইন আমি কোনো কনসেন্ট্রেশন আমার কিছুই মানে যাচ্ছে আসছে না। কারণ আমি শুনছি যে যদি তুমি এটাকে মানে এটাতে কনসেন্ট্রেট না দাও বা পাত্তা না দাও, দে ক্যান নট হার্ম ইউ আনটিল আনলেস ইউ গিভ দেম দ্য পারমিশন। সো আমি ওইটাই আমার মনের মধ্যে ছিল, কারণ আমি অলওয়েজ ভূত FM শুনি, ওগুলো শুনে শুনে আমার অনেকটা সাহস বাড়ছে আমি বলতে পারি যে। তো আমি পাত্তা দিই নাই, অ্যান্ড দেন আল্লাহর রহমতে 8th floor লিফটটা থামলো আর একটা বাচ্চা আর মা তারা ঢুকলো, দেন এভরিথিং ওয়াজ নর্মাল। আমার শরীর হঠাৎ করে খুবই রিল্যাক্সড হয়ে গেল, আই ওয়াজ ফিলিং লাইক ওকে আই ক্যান ব্রিথ নাও, এইরকম একটা ফিলিংস। মানে যখনই লিফটটা 8-তলায় থামলো, ফার্স্টে আমি ভয় পাইছি যে 8-তলায় কেন থামলো, মানে কেউ যদি না ঢুকে এটা যদি এমনি খুলে, মানে লিফটটা খোলার পরে আমি যদি অপোজিটে কোথাও কাউকে কিছু না দেখতে পাই বা কেউ না থাকে, হোয়াট উইল আই ডু। তারপরে আল্লাহর রহমতে একটা বাচ্চা আর মা ঢুকলো, তারপর যেই ওনারা ঢুকলো লিফটে আই ওয়াজ লাইক এরকম দুইটা নিঃশ্বাস লাইক ওকে আই ক্যান ব্রিথ নাও আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি আমি মরে যাই নাই, এরকম একটা ফিলিং। তারপরে আমি এগুলো সবকিছু মাথা থেকে ঝেড়ে দিয়ে কাজে গেলাম, আসলাম, আস্তে আস্তে আমার রাত 12টা বাজলো। অ্যান্ড দেন আমি রিজ ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি আমাকে বলে যাওনি কেন তুমি যে চলে গেছো, বলে কি। তখন রিজ ভাই আমাকে বলতেছে আমি তো আজকে 1টা বাজে বাসার থেকে বের হয়ে গেছি, তখন তুমি তোমার রুমে ছিলা, আমি জানি না তুমি ঘুমাচ্ছিলা না কি করছিলা যে আমি তোমাকে নক করে ডিস্টার্ব করব, আর যদি এত আর্লি তোমাকে বলতাম তুমি হয়তো বা বাইরে চলে যেতা বা বাইরে ব্যালকনিতে বা বাইরে রাস্তায় কোথাও বসে থাকতা, এই জন্য ভাবলাম যে বলার দরকার নাই, তুমি যখন বের হবা তখন তো দেখবাই যে কেউ নাই, এই জন্য আমি তোমাকে বলি নাই, আমি চলে গেছি আর আমি একটু তাড়াহুড়ায় ছিলাম। তারপরে আমি সবাইকে আমার এই ঘটনাটা বললাম যে আছে আমার সাথে এরকম এরকম হয়েছে। অ্যান্ড দেন 2 দিন পরে আমাদের বাসায় পুলিশ আসে, আসে একটা ছেলের ছবি দেখায়, দেখায় বলে একে চিনো কিনা ইয়া কিনা। তো আমরা বললাম যে না আমরা তো এই বাসায় উঠছি মন 1-1.5 সপ্তাহ হয়েছে, এর বেশি হয় নাই, তো আমরা জানি না, আমরা নতুন লিজ হোল্ডার হ্যান তেন। বলে কি, পরে আমরা জিজ্ঞেস করলাম যে কেন কি হয়েছে, কি বলতেছে যে এই মানে এই ছেলেটা এই বিল্ডিং এর ব্যালকনি থেকে লাস্ট মান্থে সুসাইড করছে, 11 তলা থেকে লাফ দিয়ে মানে সুসাইড করছে। এটা শোনার পরে তো আমি লাইক আই ওয়াজ লাইক ও মাই গড, আই ক্যান নট স্টে ইন দিস হাউস নো মোর। তারপরে আমি আমার হাজবেন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ছেড়ে দিই বাসাটা, এক মাসের মধ্যেই, প্রায় এক দুই মাসের মধ্যেই ছেড়ে দিই। আরো অনেক রিজনস ছিল যদিও, বাট মেন্টালি ওখানে ভালো ছিলাম না আমরা, উই সাফার্ড আ লট ওভার দেয়ার। তারপরে আরো অনেক ধরনের মানে কথাবার্তাও মানে শুনতে হয়েছে আমার, যেগুলো আমি কখনো এক্সপেক্ট করি না অ্যাকচুয়ালি, লাইক আই ডোন্ট নো ওইটা কতটুকু সত্যি বা এটার সাথে রিলেটেড। লাইক আরেকজন যে হাজবেন্ড ওয়াইফ ওরা ছিল, ওরা বলতো যে ওদের কাঁচা গরুর মাংস মুরগির মাংস নাই, গায়েব হয়ে গেছে, মানে এই ধরনের টিপিক্যাল কথাবার্তা। তারপর আই ডোন্ট নো ওইটা এটার সাথে রিলেটেড কিনা বা কিছু। তারপরে বাট একটা জিনিস, আরেকদিন এরকম হয়েছে যে আমরা যে যার যার রুমে আছি, কেউ কিচেনে নাই, অ্যান্ড উই অল হার্ড দ্যাট সামওয়ান অর সামথিং, আই ডোন্ট নো, আমাদের একটা কিচেনে একটা মগ রাখা ছিল, সিঙ্কের উপর থেকে মগটা কেউ ড্র্যাগ করে নিচে ফেলছে, একদম যে ড্র্যাগ করলে একটা গর আওয়াজ হয় ওরকম, মানে একটা কাচের মগ যদি একটা টাইলস এর উপর থেকে টেনে নে ফেলানো হয় ঠিক ওই সাউন্ডটা হয়ে মগটা নিচে পড়ে মাঝখানে, তাও এমন না যে কর্নারে পড়ে ভাঙছে বা কিছু, সিঙ্কটা এত দূরে আর মগটা আমরা যখন যাই দেখি মাঝখানে ভেঙে পড়ে আছে। তো এটা ছিল, এটা এটাও মানে এটা আমাদের সবার প্রেজেন্সে হয়েছে। তো আফটার দ্যাট আমরা ওই বিল্ডিং এরই 10 তলায় চলে যাই, 10 তলায় আমাদের আরো কিছু ফ্রেন্ডরা, ওরা আবার একটা অ্যাপার্টমেন্ট নেয়। তো তখন ওরা আমাদেরকে বলে যে তোমরা এটা নেই, তোমরা আসলে আমাদের সাথে জয়েন করতে পারো। তো আমরা এমনিও ডেনের মধ্যে ছিলাম, তো উই ওয়াজন্ট লাইকিং দ্যাট সো মাচ, সবকিছু মিলাই দেন উই ডিসাইডেড টু মুভ আউট, অ্যান্ড দেন আমরা 1-1.5 মাসের মধ্যে মুভ আউট করি, অ্যান্ড আফটার দ্যাট আমাদের লাইফ স্টার্টেড গোয়িং সো পিসফুলি, মানে তারপরে সবকিছুই মানে ঠিক হতে থাকে, মানে লাইফেও একটা কেমন জানি চেঞ্জেস চলে আসছিল, মেজাজ খিটখিট থাকতো, মানে কোঅপারেট করতেছিলাম না আমরা দুইজন দুইজনের সাথে। বাট রাইট আফটার উই চেঞ্জ দ্যাট হাউস, উই চেঞ্জ দ্যাট অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড ইট অল বিকেম সর্টেড আউট। আমি জানি না ভাইয়া এটা কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে, ভালো লাগলে অফকোর্স প্লে করবেন, ভূত FM ছিল, ভূত.com আছে, আমরাও আছি, আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
স্পিরিট বি হিয়ার উইথ মি।
ওয়েলকাম ব্যাক, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন ভূত .com এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি আমি, কখনো কখনো আমাদের লিসেনাররা শোনাচ্ছেন। তো এখনো তেমনি একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে ঘটনাটি আমাদের ইমেল করেছেন আমাদের একজন অতিথি, তিনি অনেক কথাই লিখেছেন, সে কথাগুলো হয় বাদ দিলাম, তিনি আমার ভূত.com এর সাফল্য কামনা করেছেন, তারপরে তিনি লিখেছেন সবসময় তিনি আমাদের সাথে আছেন, যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ছি। রাসেল ভাই সালাম নেবেন, আমি শাহেদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে লিখছি, ঘটনাটি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের। একবার আমার ফুপু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন, ওনাকে দেখতে আমি হসপিটালে যাই, তো ওনার সাথে কথাবার্তা বলে হাসপাতালের বাইরে যাই একটু ঘোরাঘুরির জন্য। হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল, ঠিক তার পেছনেই 10-12 জন লোক একত্রে গল্প করছিল, কথাবার্তা যতটুকু বুঝতে পারলাম ওনারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, হঠাৎ ওনাদের আড্ডার মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা তো রাতে রোগী বা লাশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তো আপনাদের সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? প্রশ্নটা করার সাথে সাথে সবাই একটু কেমন যেন হয়ে গেল, কেমন করে যেন তাকালো। আমি একটু বিব্রত বোধ করলাম, কেউ তেমন কিছু বলতে চাইল না। এই অবস্থা দেখে আমি আশাহত হয়ে যখন আবার হেঁটে হাসপাতালের দিকে রওনা দেব, ঠিক তখনই ওদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো আর বলল, তার সাথে ঘটা একটা ঘটনা আছে। আমি ডিটেলস জানতে চাইলাম, ঘটনাটি উনি ওনার মুখে যেভাবে বললেন সেইভাবে তুলে ধরলাম। উনি বললেন, ঘটনাটা 2006 সালের। অনেক সময় দেশের কোনায় কোনায় লাশ নিয়ে আমাদের যেতে হয়, কখনো লাশের সাথে লোকজন থাকে কখনো থাকে না। তেমনি এক রোগী মারা যায় এই মেডিকেলে, বেশ অনেক দিন রোগে ভুগে মারা যায়। তো হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না, যে লোক মারা গেছে তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। ঢাকা থেকে তার দূর সম্পর্কের এক আত্মীয় হাসপাতাল থেকে লাশ বের করে আমার অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে দিয়ে চলে যেতে বলে। আমি আশ্চর্য হইনি, কারণ এমন হর হামেশাই হয়ে থাকে। আমি আমার সাথে এক পিচ্চি হেল্পার, পেছনে লাশ, লাশের বাড়ি জামালপুর জেলার কোনো এক জায়গায়। হাসপাতালের ফর্মালিটি শেষ করতে করতে রাত 8টার বেশি বেজে যায়। রাত 9টার দিকে আমি গাড়ি নিয়ে রওনা দেই। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে রাত 2টা বেজে যায়। পুরো রাস্তা ভালোই গেলাম, কোনো সমস্যা হয় নাই। সমস্যা শুরু হয় ময়মনসিংহ থেকে জামালপুর যেতে। যারা ওই রাস্তায় গিয়েছেন তারা জানেন যে ময়মনসিংহ থেকে জামালপুরের রাস্তাটা অনেকটাই সরু, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মতো প্রশস্ত না, এবং তুলনামূলক অনেক নির্জন। আশেপাশের বাড়িঘর অনেক কম, দুপাশে পতিত জমি এবং ধান ক্ষেত বেশি। সময় রাত 2:30। আমি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে 10-12 কিলোমিটার এগিয়েছি। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখি বেশ দূরে এক বৃদ্ধ লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার চুল দাড়ি সব ধবধবে সাদা এবং সাদা পাঞ্জাবি পাজামা পরা। তো আমি ভাবলাম হয়তো আশেপাশে কোনো বাড়ির হবে, রাতে হয়তো টয়লেটে যাচ্ছে এমন কিছু। কিন্তু ডানে পাবে তাকিয়ে কোনো বাড়ি ঘর দেখতে পেলাম না। যত দূর চোখ যায় শুধু খাল আর ধান ক্ষেত। ভাবতে ভাবতে গাড়ি তার বেশ কাছাকাছি চলে আসলো। আমি হর্ন দিচ্ছি, সাথে হেডলাইটের ডিপার দিচ্ছি, কিন্তু বৃদ্ধ সরছেন না। সে এমন ভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, গাড়ি তার দিকে, তার ডান দিকে যায় তবে তিনি রাস্তার খাদে পড়বে, আবার যদি বাম দিকে যায় তাহলে ধান খেতে পড়বে। একদম মাঝে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ। আমি তার থেকে 100 ফিট দূরে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দিলাম। দেখি তার হাতে বদনা জাতীয় কিছু একটা, আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা এই দৃশ্য দেখে মনের ভেতরটা হু হু করে উঠল। কি করা উচিত ওই সময় বুঝতে পারলাম না। আমার পিচ্চি হেল্পারটা ঘুমিয়ে ছিল, আমি তাকে ডেকে তুললাম। সে ঘুম থেকে উঠে চোখ কোচলে সামনে তাকালো। আমি বললাম, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? সে বলল, জি ওস্তাদ, বুড়ো লোক এত রাতে এখানে কি করে? আমি বুঝলাম বিপদে তো পড়ে গেছি। গাড়ির হর্ন, লাইট, ডিপার কোনো কিছুই কাজ করছে না। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি ভয়ানক সে দৃষ্টি! দুর্ভাগ্য ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। আমি দোয়া যা জানি পড়তে শুরু করলাম। এভাবে 5-6 মিনিট হঠাৎ দেখি লোকটা রাস্তা থেকে নেমে গেল ধান ক্ষেতের দিকে। নামতে নামতে 2 সেকেন্ডের মধ্যে উঠাও। গাড়ির হেডলাইট সাধারণত 180 ডিগ্রি আলো দেয়। এর মধ্যে যা কিছু হয় মোটামুটি সব দেখা যায়, কিন্তু রাস্তা থেকে নামতে নামতে লোকটা মিলিয়ে গেল আর দেখলাম না লোকটাকে। হেডলাইট তার মানে কাজ করছিল। সামনে কোনো বড় গাছ, বাড়ি কিছু নেই। লোকটা হারিয়ে লুকাবে কোথায়? উন্মুক্ত খোলা প্রান্তর, কিন্তু আর দেখলাম না লোকটাকে। গাড়ি টান দিলাম 90-95। এভাবে প্রায় 30 কিলোমিটার যাওয়ার পর আবার রাস্তার মাঝে ওই বৃদ্ধকে ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখি। এবার সত্যি ভয় পেয়ে গেলাম। 90 কিলোমিটার গতি এই বুড়োর এত দূরে আসা গাড়ির সাথে তাল মিলিয়ে অসম্ভব। তাহলে আজকে নিশ্চয়ই কপালে খারাপই আছে। ভেবে এবার তার থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে দোয়া পড়তে লাগলাম। এভাবে প্রায় 10 মিনিট পার হলো। আশ্চর্য ব্যাপার, পেছন থেকে কোনো গাড়ি আসে না, সামনে কোথাও কেউ আসে না। ভাবতে ভাবতে আমি আর হেল্পার দুজনেই ঘামতে থাকি আর হর্ন ও ডিপার দেয়া চালিয়ে যেতে থাকি। এখন যদি ওপরে গাড়ি উঠিয়ে দেই তাহলে নির্ঘাত গাড়ি দুর্ঘটনায় পড়বে, তাই চুপ করে বসে থাকি। হঠাৎ সামনে দূর থেকে একটা লাইট চোখে আসে, অর্থাৎ কোনো গাড়ি আসছে। আমি হঠাৎ আগের মতো বুড়ো লোকটাকে রাস্তা থেকে নামতে নামতে অদৃশ্য হয়ে যেতে দেখি। কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা ট্রাক আসে আমার দিকে, এসে একদম আমার গাড়ির পাশে ট্রাকটা থামায়। আমি কিছু বলার আগে ড্রাইভার বলে ওঠে, কি ভাই, কোন বুড়া লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাস্তা আটকে দিয়েছিল? আমি তার কথা শুনে একদম থ হয়ে যাই, বলি আপনি বুঝলেন কি করে? ড্রাইভার বলে, আমি এই রোডে নিয়মিত চলি, আমি জানি লাশের গাড়ি দেখলে এই জিনিসটা মাঝে মাঝেই গাড়ি আটকায় রাখে, সময় নষ্ট করে কিন্তু কোনো ক্ষতি করে না, কিন্তু এর উপরে গাড়ি উঠিয়ে দিতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ভাগ্য ভালো আপনার কোনো ক্ষতি হয় নাই, তাড়াতাড়ি চলে যান, বলে ট্রাক ড্রাইভার রওনা দেয়। আমিও গাড়ি নিয়ে সামনে আগাই, ঠিক মতো পৌঁছাই, লাশ দিয়ে গাড়ি ধুয়ে সকালবেলা আবার রওনা দেই। আসতে সময় কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা, নিজের সাথে ঘটা একটি ঘটনা। আপনার জন্য লিখব লিখব করে 10 বছর পার করলাম, আজ না লিখে পারলাম না। আমিও যেখানে যাই ভৌতিক ঘটনা কালেক্ট করি, আশা করি আপনার জন্য ভবিষ্যতে আবার ঘটনা পাঠানোর চেষ্টা করব। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি নেক্সট টাইম আপনি আরো ঘটনা আমাদের পাঠাবেন এবং সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ইটস আ বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য এবং ঘটনাটা শেয়ার করার জন্য।
Spirit, be here with me.
Boot.com. The fear returns with Russell.
আমি এখন যেটা করব, আরো একটা ঘটনা শোনাব, যে ঘটনাটা একটা ফাঁসি নিয়ে, এবং যে ঘটনাটি শেয়ার করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার সিমলা থেকে। গত সপ্তাহে তিনি ঘটনা শেয়ার করেছিলেন, এই সপ্তাহেও করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা রেগুলার হলে তো কোনো কথাই নেই, চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি রাফায়াজান রাফি বলতেছিলাম ভারতের সিমলা থেকে। আজকে আমার এই ঘটনাটা আমার বাসা রংপুরেই কোনো একটা জায়গার ঘটনা। আমার একজন বড় ভাই আমাকে এই ঘটনাটি পাঠাইছেন, ওনার ফ্রেন্ডের ঘটনা আর কি। এটা তো যেই ফ্রেন্ডের ঘটনা, ওই ফ্রেন্ডটার একজন আপুর সাথে অনেকদিন যাবত রিলেশন ছিল, প্রায় 6-7 বছরের রিলেশন ছিল। তো আপুটার এক পর্যায়ে বাসা থেকে বিয়ের চাপ আসতে থাকে, বিয়ের প্রেশার দেয়, যেরকম বিয়ে কর বিয়ের প্রস্তাব আসতে থাকে অনেক ধরনের। তো আপুটা ভাইটাকে বলে যে এরকম আমার তো বিয়ের প্রস্তাব আসতেছে। তো ভাইটা করে কি, তাকে অনেক ধরনের আশ্বাস দেয়, আমরা পালিয়ে বিয়ে করবো, এইরকম তুমি টেনশন নিও না। তো এরকম করতে করতে আপুটার গায়ে হলুদের ডেট চলে আসে, ফ্যামিলি থেকে বিয়ে দিবে গায়ে হলুদের ডেট চলে আসে। এই সময় ওই ভাইটা করে কি, নাম্বার টাম্বার বন্ধ করে রাখে আর হচ্ছে না, এই ফ্রেন্ডকে, যে ফ্রেন্ডটা ঘটনা বলছে আমাকে, এই ফ্রেন্ডকে দিয়ে ওই আপুটাকে ফোন দিয়ে বলায় যে এরকম যে ও তোমাকে বিয়ে করবে না, ওর ফ্যামিলি তোমাকে মেনে নিবে না, তো এর কারণে এটাই বেটার হয় যে তুমি তোমার ফ্যামিলির পছন্দে বিয়ে করো, ওকে তুমি ভুলে যাও। তো আপুটা ওই সময় থ্রেট দেয় কি, যে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে ও কোনোদিনও ভালো থাকতে পারবে না, আমাকে এইভাবে ধোকা দিছে, আমি ওকে কোনোদিনও ভালো থাকতে দিব না, আমাকে ও চিট করছে, ওর সারাটা জীবন আমি নষ্ট করে দিব, আমি ওকে মানে তিলে তিলে শেষ করে দিব, ওকে আপনি এটা বলে দিবেন। তো এই ভাইটা বলে দেয়, তো উনি করে কি লাইটলি নেয় বিষয়টা। তো আপুটা যেদিন ওনার গায়ে হলুদ, 9টার দিকে গায়ে হলুদ ছিল ওনার, উনি করে কি সন্ধ্যা 8টার দিকে ওনার বাসার পিছনে একটা ডোবা ছিল, সেই ডোবাটার মধ্যে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছের মধ্যে উনি গলায় দড়ি দেয়। আর উনি ফাঁসি দেওয়ার আগে করে কি, অনেকগুলো বাসার মধ্যে যতগুলো ট্যাবলেট ছিল এই ট্যাবলেট গুলো উনি খেয়ে নেয়, যাতে মানে ওনাকে কেউ বাঁচাইতে না পারে আর কি, উনি মরবেই এরকম। তো উনি ফাঁসি দেয়। তো যথারীতি গায়ে হলুদের সময় বাসা সবাই আসে ওনাকে খুঁজতে থাকে, তো রুমের মধ্যে ওনাকে পায় না, যে দেখে রুমের মধ্যে নাই, আশেপাশে খোঁজাখুঁজি করে ফ্রেন্ডদেরকে কল দেয়, তো পায় না কোথাও, তো প্রোগ্রামটা নষ্ট হয়। তো পরের দিন সকালবেলা একজন মুরব্বী ফজর নামাজ পড়ে আসতেছে, আসার সময় দেখে এরকম তার লাশটা এরকম ঝুলে আছে, বড়ই গাছের মধ্যে এরকম লাশটা ঝুলে আছে, আর তার লাশটা মানে খুবই ভয়ানক একটা রূপ ধারণ করছিল। তার চোখ দুইটা পুরা বের হয়ে আসতেছিল, তারপরে তার জিহ্বাটা অনেক দূর বড় হয়ে আসছে, পুরা বডিটা নীল বর্ণ ধারণ করছে, মানে একদম কালো টাইপের নীল, একদম ডিপ নীল বর্ণ ধারণ করছে। আর তার লাশটা যারাই দেখছে তারাই ভয় পেয়েছে, এতটা পরিমাণ ভয়ঙ্কর একটা মানে রূপ ধারণ করছিল। পুরা বডিটা ছিল নীল, আপুটা ছিল অনেক ফর্সা, অনেক সুন্দর দেখতে ছিল, কিন্তু যখন সে মারা গেছে তার বডিটা পুরো বিভৎস একটা আকার ধারণ করছে, জিহ্বা বড়। তো এরকম তো তার বাবা তার জানাজার জন্য মসজিদে বলে, তো মসজিদের ইমাম মুয়াজ্জিন কেউ রাজি হয় না যে না সুইসাইড করার লাশ আমরা হচ্ছে জানাজা পড়াবো না, তো এমনিও জাহান্নামে যাবে, আমাদের ইসলাম ধর্মে তো সুইসাইডটা পুরোপুরি হারাম একটা কাজ, তো আমরা এর জানাজা পড়াইতে পারবো না। তো আবার এর মা বাবা সবাইকে গোসল দেওয়ানোর জন্য এলাকার আশেপাশের মহিলাদেরকে বলতে থাকে যে এরকম গোসল দেবে, কেউ আর লাশের কাছে আসতে চায় না, মানে খুবই ভয় পায়, ভয়ানক একটা আকৃতির কারণে সবাই ভয় পায়। তো এক পর্যায়ে হয় কি, তার লাশ এইভাবেই মানে নানান ধারণ করায় নেই, জানাজাও করায় নেই, ওইভাবেই কাফনের কাপড় কিনে তার আত্মীয় স্বজনরা মিলে গিয়ে কবরস্থানে গিয়ে কবর দেয়। তো তারপরে দুই তিন দিন খুবই মানে থমথমে একটা পরিবেশ থাকে ওই এলাকায়। তো তৃতীয় দিন থেকে হয় কি, ওই এলাকার যে রোড লাইট ছিল ডোবাটার পাশে, যে রোড লাইট ওটা আসলে গলির একটা রাস্তা, পাড়ার গলি, ছোট গলির রাস্তা, সেই রোড লাইটটা কেটে যায়। তো দেখা যায় বিকালে সন্ধ্যা হওয়ার আগে আগে জ্বালায় দেয় রোড লাইট গুলা, যেই সন্ধ্যা হয় এক ঘন্টার মতো থাকে, তারপর রোড লাইটটা কেটে যায়। তারপর এরা ইলেকট্রিসিটি বোর্ডকে জানায় যে এরকম রাস্তার রোড লাইটটা কেটে যাচ্ছে, রোড লাইটটা ফিউজ হয়ে যাচ্ছে, রোড লাইট থাকতেছে না। তো ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসে আবার চেঞ্জ করে দেয়। তো এরকম অনেকবার মানে ছয় সাতবারের মতো চেঞ্জ হওয়ার পরেও দেখে যে হচ্ছে না, লাইটটা সর্বোচ্চ এক ঘন্টার মতো চলতেছে, কোনো যান্ত্রিক ত্রুটিও নেই, কিছুই নেই, তারপরেও এক ঘন্টার মতো চলতেছে, তারপরে লাইটটা কেটে যাচ্ছে। তো এক পর্যায়ে ওরা করে কি, পুরো লাইটের সেটটাই চেঞ্জ করে দেয়। তারপরেও যে দেখে যে সর্বোচ্চ এক ঘন্টা হয়তো জ্বালাই দিল, এক ঘন্টার মতো জ্বলবে, তারপর কেটে যায়। তো তারপর থেকে আর ওই রাস্তায় রোড লাইট জ্বালায় না, ওই একটা রোড লাইট আর জ্বলে না, যে রোড লাইটটা পুরা হচ্ছে আপনার ডোবাটাকে কভার করতো, তো যার কারণে ওই জায়গাটা পুরো অন্ধকারই থেকে যেত। তো ওই রাস্তায় হয়তো কি কেউ সন্ধ্যার পরে আর যাতায়াত করতো না, নর্মালি ভয় পাইতো সবাই। তো একদিন আমাদের এই মানে এলাকার বড় ভাইটার ফ্রেন্ড উনি আসতেছিল ওই ওই রাস্তাটা দিয়ে, তো তখন দেখে কি উনি যে ওইখানে মানে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। তো উনি মানে খুবই ভয় পায়। তো তারপরে এই ঘটনাটা শেয়ার করে সবাইকে। তারপর আবার মানে কিছুদিন পরে আবার আরেকজন যাচ্ছিল ওই রাস্তাটা দিয়ে সন্ধ্যার পরে, দেখে হাসির আওয়াজ আসতেছে। আবার মাঝে মাঝে কেউ ধরতো যাচ্ছে রিক্সা দিয়ে, দেখতেছে হচ্ছে আপনার মানে ঝুলে আছে, বডিটা ঝুলে আছে, পা গুলা নড়তেছে, এইরকম যে দেখতেছে, হঠাৎ করে চোখ গেছে ওইদিকে, দেখতেছে গাছের মধ্যে বডিটা ঝুলে আছে, হাসির মানে ওইভাবে গলায় দড়ি অবস্থায় বডিটা ঝুলে আছে, পা নড়তেছে। তো এইরকম মানে এই প্রবলেমটা অনেকে দেখে, এলাকার অনেক মানুষ এটা ফেস করে যে হ্যাঁ দেখতেছে যে এরকম কান্নার আওয়াজ আসতেছে, বডি ঝুলে আসে, এগুলো দেখে। তো আপুটা যেই বাসাটায় থাকতো, যেই রুমটা ওনার থাকতো, ওনার বাবা মা দেখতো কি প্রত্যেক দিন ওনার হচ্ছে রাতের বেলা সবাই ঘুমানোর পরে ওই আপুটার রুম থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে, তো কখনো বা হয়তো বা এরা খাইতে বসতো সবাই, দেখতেছে ওই আপুটার রুমের মধ্যে কেউ একজন মানে হাঁটাহাঁটি করতেছে এরকম। আবার দেখা গেলো এরা ঘুমাইছে, রাতের বেলা ধাপ 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 করে দরজা নক করতেছে জোরে জোরে। তো দরজা নক করতেছে, দরজা খুলে দেখে কেউ নাই। আবার দেখে রাতের বেলা দরজা নক, আবার দেখে দরজা খুলে কেউ নেই। তো আবার মাঝে মাঝে এমন হইতো দেখতো বাথরুমের মধ্যে পানি পড়তেছে। তো এই প্রবলেম গুলো হইতে থাকে। তো এক পর্যায়ে করে কি হুজুরকে ডাকে, এরা হুজুরকে ডাকার পরে হুজুর আসে, আসার পরে বলে সব ঘটনা যে এরকম এরকম, হুজুরে এই ঘটনা ঘটছে। তো হুজুর এসে করে কি বলে যে আসলে আমি তো এখানে ইয়া করতো, আমি শুধু রুমটাই বন্ধ করে দিতে পারবো, এর বেশি আর এখানে ইয়া করা তো সম্ভব না। তো রুমটা বন্ধ করে দেয়। রুম বন্ধ করে দেওয়ার পরেও দেখি ওনাদের জানলার বাইরে থেকে যেখানে ডোবা, যেখানে আত্মহত্যা করছিল আপুটা, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে, কখনো হচ্ছে আপনার হাঁটাহাঁটির আওয়াজ আসতেছে, কখনো মানে জানলা খুলে যাচ্ছে, জানলা লাগানোর পরেও অনেক সময় দেখা যায় জানলা খুলে যাচ্ছে। আবার রাতের বেলা দেখা যায় জানলার মধ্যে শব্দ করতেছে টকটক করে, আবার হচ্ছে দরজার মধ্যে শব্দ করতেছে টকটক করে। তো এক পর্যায়ে এরা বিষয়গুলো মানিয়ে নেয় আর কি, মেয়ের বাবা মা তো ওরা আর কি এই বিষয়গুলো মানিয়ে নেয়। কিন্তু আশেপাশে যে ভাড়াটেগুলো থাকে এরাও আর কি এই প্রবলেমগুলো ফেস করে ইচ্ছা করে, মানে তাদেরকে আর কি একটা ডিস্টার্ব করার জন্য আর কি এই প্রবলেমগুলো করা হচ্ছে। তো ওরাও ফেস করে, যেরকম দেখতেছে কান্নার আওয়াজ আসতেছে, তো এলাকার মধ্যে ওই ওই জায়গায় আশেপাশে আর ভাড়াটি থাকতে চাইতো না, ভয় পাইতো ওরা। দেখা গেলো জানলা খুলছে, জানলা দিয়ে দেখতেছে যে মেয়েটার বডিটা ঝুলতেছে ওইভাবে, হয়তো বা কেউ যাচ্ছে দেখতেছে এরকম বডিটা ঝুলতেছে। তো যাই হোক, তো ওই যে আপুটার ভাইয়াটার সাথে রিলেশন ছিল, যে ভাইয়াটার সাথে, ওই ভাইয়াটা স্বপ্নের মধ্যে দেখতো প্রত্যেক দিন যে তাকে ওই হুমকিটা দিচ্ছে যে আমি তোকে ভালো থাকতে দেবো না, আমি মারা গেছি তোকে আমি মারবো, তোকে আমি ভালো থাকতে দেবো না, তুই শেষ হয়ে যাবি, এইরকম হুমকি দিচ্ছে। তারপর উনি শুয়ে আছে, হঠাৎ করে ওনার মনে হচ্ছে কি ওনার একদম কপাল চোখ বরাবর পা ঝুলতেছে, মানে কি একটা ভয়ঙ্কর ফিলিংস, মানে মনে হচ্ছে ওনার এই ফ্যানের মধ্যে কেউ একজন ফাঁসি দিছে, গলায় দড়ি দিছে, আর তার পাটা তার চোখ বরাবর ঝুলতেছে, আর পা গুলা নড়ার কারণে যে বাতাসটা আছে সেই বাতাসটা সে মানে তার নাক বরাবর বাতাসটা পাচ্ছে, সে যে পা গুলো ধীরে ধীরে নড়তেছে। তো চোখ খুলে দেখে কেউ নেই, আবার সে হয়তো কাত হয়ে শুয়ে আছে, দেখতেছে চুল টুল মানে মানে চোখ বন্ধ অবস্থায়, মানে তার এমন মনে হচ্ছে যে আপুটা চুল টুল মানে খোলা অবস্থায় তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে চোখ মানে বড় বড় দৃষ্টিতে তার দিকে তাকায় আছে। তারপরে সে চোখ খুলে খুলে দেখে কেউ নাই, আবার সে মেসে থাকতো, তো মেসের পাশের রুমের ওদেরকে ডেকে আনতো যে এরকম এরকম সমস্যা হচ্ছে। পরে ওরা আসতো, আসে দেখতো নর্মালি কিছু নাই, তো সে এক পর্যায়ে পরে পাশের রুমের একজনকে তার রুমে শিফট করে নেয়। তো তার রুমে শিফট করার পরেও দেখা যেত কি এরকম দেখতেছে যে এরকম তার মানে এরকম একটা ফিলিংস হচ্ছে যে উপরে ফ্যানের উপর থেকে যে তার পাটা একদম বরাবর তার নাক বরাবর ঝুলতেছে, তার পায়ে দিয়ে ব্লাড পড়তেছে, এরকম একটা তার ফিলিংস হচ্ছে যে পায়ে দিয়ে ব্লাড অথবা লিকুইড পানি জাতীয় কিছু একটা পড়ছে। তো সে সাথে সাথে চিল্লায় টিল্লায় উঠতো, উঠিয়া দেখতো যে না উপরে আসলে ফ্যানের ওখানে কিছুই নেই, কিন্তু সে যখন আয়নার সামনে যায় দেখে যে হ্যাঁ তার একদম কপালের মধ্যে 2-3 ফুটা ব্লাড, আসলে কই থেকে আসলো কি সে আসলে মানে বুঝতে পারে না। তারপরে আবার মাঝে মাঝে এই ঘটনাটা ঘটতে থাকে, যে এরকম সে ফিল করতে থাকে যে তার যখনই শুতো সে ফিল করতো যে তার ফ্যানের উপরে ফ্যানের সোজাসুজি তার মাথা বরাবর কারো একজনের পা ঝুলছে, আর তার পা দিয়ে ব্লাড পড়তেছে, আর সেটা তার মুখে পড়তো। তো এক পর্যায়ে সে তার ফ্রেন্ডকে দেখায়, ফ্রেন্ডকে ডেকে বলে যে দেখ ব্লাডটা আসলো কই থেকে এরকম এরকম। তো আসলে এই প্রবলেমটা বাড়তে থাকে ধীরে ধীরে। তারপরে একদিন তারা রাতের বেলা আসে, ভাইয়াটা মেসে আসে, তো ওই সময় ওনার মেসের যে রুমমেট সে বাসায় গেছিল, সে আসার পরে মেসে আসার পরে সে দেখে কি মেসের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আর বলতেছে জোরে জোরে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি বাসায় দেবো না, তোর জন্য আমি মারা গেছি, এরকম হুমকি ধামকি। তো তারপরে সে করে কি ওই রুমে আর থাকে না, পাশের রুমে শিফট হয়ে যায়। তো পাশের রুমেও এই প্রবলেম গুলো হইতে থাকে তাকে, এরকম স্বপ্নের মধ্যে কখনো কখনো যে ফ্যানের উপরে পা ঝুলে আসে, কখনো বা সে ফিল করতেছে যে তাকে এরকম তার একদম চোখ বরাবর একটা মাথা তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে হাসতেছে, অট্টহাসি হাসতেছে। তো এরকম মাঝে মাঝে সে শুনতেও পাইতো, কখনো সে মনে করতো যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম, কখনো সে মনে করতো যে না আমি জেগেই ছিলাম, যেরকম এক সময় মানে সে অনেক একটা পেইনফুল ব্যাপার হয়ে যায় তার জন্য, সে মানে একদম পাগলের মতো হয়ে যায়। তো তার এই ফ্রেন্ডটাকে সে শেয়ার করে যে দোস্ত এরকম এরকম ঘটনা ঘটতেছে আমার সাথে প্রতিনিয়ত, আমি কি করব বল। তো তারা একজন হুজুরের কাছে যায়, সেই হুজুরটা তারা যাওয়ার সাথেই বলে তুই বাইরে থাক, তুই আমার ভিতরে আসবি না, তুই পাপি, তোর জন্য মারা গেছে মানুষ, এরকম বলে যে তোরা এখান থেকে চলে যা। এরকম 2-3 জনের কাছে যায় তারা, কেউই মানে দেখলেই যাদের আধ্যাত্মিক জ্ঞান আছে বা অনেকে বলে, বলার পরে বলে যে না আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। তো শেষে চতুর্থ নম্বর একজন হুজুরের কাছে যায়, সেই হুজুরটা এনাকে যাওয়ার পরে বলে তুই বাইরে থাক, আমি আসতেছি ওখানে। তারা বাইরে আসে, বাইরে আসার পরে বলে যে তুই যে কাজটা করছিস সেটা তো তুই ঠিক করিস নাই, তো আসলে এনি তো কিছুই বলে নাই, ইনি কিছু শেয়ারও করে নাই। তারপর ওই হুজুরটাই বলতেছিল, তারপর বলতেছে হুজুর আমি তো আসলে কিছু করি নাই, আমি তো আর জানতাম না যে সে এরকম সুইসাইড করবে, তো আমি কি করব এখন। বলতেছে যে এটা তো কোনো চিন না যে আমি তাকে বোতলে ভর্তি করে তোর মানে বোতল দিব, বা এটা কোনো ইয়া না যে আমি তাকে হলো বন্ধ করব। সে একজন মারা গেছে, মারা গেছে তোর জন্য, তার মৃত্যুর জন্য তুই দেই, এখন তুই আল্লাহর কাছে ক্ষমা চা, যে আল্লাহ যেন তোকে মাফ করে দেয়, তার মৃত্যুর জন্য তুই দেই, তুই একটা কাজ আমি করতে পারি তোর জন্য, আমি তোকে একটা তাবিজ দিব, তোর মানে গা বন্ধ করে দিতে পারবো, আমি এর চেয়ে বেশি আমি কিছুই করতে পারবো না। এখন আল্লাহ তোর জন্য এটাই যদি শাস্তি রেখে থাকে, লিখে রেখে থাকে, তাহলে এটাই হবে, কিন্তু তুই আল্লাহর কাছে মাফ চাইতে থাক যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করো। তো ওনাকে গা বন্ধ করার যে তাবিজটা দেয় উনি সবসময় এই তাবিজটা পরে থাকে। তারপর থেকে আর ওনার রুমের মধ্যে ওনার এই যে স্বপ্নের যে প্রবলেম গুলো হচ্ছিল এই প্রবলেম গুলো হয় না। তো তারপরে একদিন উনি করতো কি, সবসময় হচ্ছে গোসল করার সময় তাবিজটা খুলে রাখতো, খুলে রেখে গোসল করতো, করে আবার পড়তো। তো একদিন উনি করে কি, গোসলে যাওয়ার আগে রুমেই তাবিজটা খুলে রাখে, খুলে রেখে গোসল দেয়। গোসল দেওয়ার পরে সে আর তাবিজটা পায় না, তার আর মনেও থাকে না। সে করে দুপুরবেলা ঘুম দেয়, তো ঘুমানোর পরে দেখে আবার সেই রকম মানে প্রবলেম আসে, মানে পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো এই দিন তার রুমমেট যে ছিল সেও শুনতে পারে যে কান্নার আওয়াজ আসতেছে। তো আবার সে ওই দিনও দেখে যে তার এরকম কপাল বরাবর মানে পা ঝুলতেছে, এরকম সে ফিল করে, আর দেখে তার মানে কপালের মধ্যে মুখের মধ্যে ব্লাড পড়তেছে। সে দেখা গেল ঘুমাইছে। তো প্রথম দিন উনি অত বেশি মার্ক করে না, কারণ রুমমেট আছে, উনি বেশি ভয়ও পায় না। তো উনি পরের দিন রাতে ঘুমাইছে, রাতে ঘুমানোর পরে উনি একদম ফিল করতেছে মানে একদম নাক বরাবর পাটা ঝুলতেছে, ধীরে ধীরে পাটা ঝুলতেছে, আর পায়ের যে পাতাসটা এটা তার নাকের মধ্যে পড়তেছে, আর তার পা থেকে টুকটুক করে রক্ত পড়তেছে, ব্লাড পড়তেছে। সে আবার চিল্লায় টিল্লায় উঠে উঠে উনার রুমমেটকে ডাকে, রুমমেটকে দেখায় যে তো সেই দেখ আমার মুখে ব্লাড পড়ছে আজকে। পরে রুমমেট জিজ্ঞেস করলো তো তাবিজ কোথায়, বললো এরকম এরকম প্রবলেম হয়েছে, তাবিজটা তো পাচ্ছি না। তো আবার শেষ হয়ে আবার শুয়ে দেখে কি, তার ওখান থেকে মানে মুখ বরাবর সে চিত হয়েছিল, দেখে মুখ বরাবর একটা মাথা, তার চুলগুলা তার কানে এসে পড়তেছে, মুখে এসে পড়তেছে, একদম মুখ বরাবর। তারপর সে চোখ খুলে, চোখ খুলে দেখে কিছু নাই। তো সে তার এই ফ্রেন্ডটাকে শেয়ার করে যে দোস্ত আমার তো হুজুরটার কাছে আবার যাওয়া লাগবে, আমার তো তাবিজটা আমি হারাই ফেলছি। পরে এই ফ্রেন্ডটা বললো যে তুই এক কাজ কর, তুই হুজুরটাকে ফোন দিয়ে কথা বল হুজুরের সাথে, কি বলে এখন তোর যাওয়ার দরকার নেই। পরে হুজুরটাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে এরকম তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে দোস্ত এরকম হুজুর তো বললো যে রাতের বেলা এমন সময় আমাকে যাওয়া লাগবে যখন আশেপাশে কোনো মানুষ থাকবে না, আমি গিয়ে ওই যেই গাছের মধ্যে ওই আত্মহত্যা করছে আপুটা, ওই গাছের মধ্যে যেই ডালটায় আত্মহত্যা করছে, যেই ডালের মধ্যে দড়ি লাগাইছিল, ওই ডালের মধ্যেই আমার হচ্ছে তাবিজটা আমি পাবো, তো আমি কি করবো। পরে বলতেছে দোস্ত এইটা তো রিক্স হওয়া যাইতেছে, তুই রাতের বেলা একাই যাবি, তুই আজকে যাস না, কালকে আমি আর তুই একসাথে যাবো। তো বলার পরও এই ভাইটা আর কি বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক। তুই নিয়ে ভয় পায়, রুমের মধ্যে ভয় পাচ্ছিল, তো চিন্তা করলো যে এলাকার মধ্যে তো মানুষ থাকবে, আমি কে যাই যে তাবিজটা নিয়ে আসি। তো উনি যায়, যার পরে দেখে আশেপাশে অনেক মানুষ আছে, আর তাবিজটা সে দেখতে পারে যে গাছের ওই ডালটার মধ্যে তাবিজটা আছে তার। আবার এই ফ্রেন্ডটাকে ফোন দিয়ে বলে যে দোস্ত আমি যে হুজুর যে বলছিল তাবিজটার কথা, তো আমি তো দেখলাম যে আমার ওই তাবিজটা আছে, কিন্তু আশেপাশে মানুষ আছে, যখন কোনো মানুষ থাকবে না আমি তখন যা তাবিজটা নিয়ে আসবো। পরে এই ফ্রেন্ডটা বললো যে আচ্ছা তুই দেখ যেটা তোর ভালো হয় ওইটা তুই কর, সমস্যা নেই। তো বলছে তুই আমাকে জানিস তাবিজটা নিয়ে, আমাকে তুই জানিস আমার টেনশন হবে। তো ভাইয়াটা সারা রাত আর কোনো কল দেয় না, তো এই ভাইয়াই কল দিতে থাকে, এনার ফ্রেন্ডটা অনেকবার কল দেয় ওনার নাম্বারে, তো কল দিয়ে কোনো অ্যান্সার পায় না, রিপ্লাই পায় না আর কোনো। তো এক পর্যায়ে পরের দিন সকালে এই ভাইয়াটার নাম্বার পুলিশের কল আসে, বলে যে আপনি এই নাম্বারে অনেকবার কল দিছিলেন, এইখানে আপনার ফ্রেন্ড এইখানে এই যে একটা বডি পাওয়া গেছে, আপনার কে হয় আপনি আসেন ফাইন্ড আউট করেন। তো ইনি যায় গিয়ে দেখে যে ওই গাছে ওই ডালটার মধ্যেই এই ভাইয়াটাও সুইসাইড করছে, আর তার বডিটা মানে একদম পুরো নীল বর্ণ ধারণ করছে, যেই রকম বর্ণ ওই আপুটার বডি ধারণ করছিল, আর তার জিহ্বাটা অনেক বড় বড় হয়ে বের হয়ে গেছে, চোখ দুইটা বের হয়ে গেছে, মানে একটা বিভৎস মুখ ফুলে গেছে, বিভৎস একটা রূপ ধারণ করছে। তারপরে পুলিশ বলে যে তুমি এই নাম্বারে কেন ফোন দিছিলে এইরকম। পরে এই ভাইটার এত কিছু বলে না, ইনি বলে আমার তো ফ্রেন্ড হয় আমার মেসেজ থাকে, এই কারণে ফোন দিয়ে হচ্ছে জিজ্ঞেস করছিলাম যে রাতে আসে নাই কেন। পরে পুলিশরা এক পর্যায়ে পোস্টমার্টম করে যাবতীয় কাজ সেরে তারা জানতে পারে যে এটা আত্মহত্যা ছিল, সুইসাইড ছিল। তো তারপরে বডি হস্তান্তর করে, কিন্তু আসলে এইটা হচ্ছে সুইসাইড করার কোনো কারণই ছিল না, ভাইয়াটা যে সুইসাইড করবে কোনো কারণই ছিল না, জাস্ট মানে সুইসাইড করার আগেও এই ফ্রেন্ডের সাথেও কথা হয় যে তার আমি জাস্ট তাবিজটা নিতে যাচ্ছি। তো আমার মানে এইটাই ছিল ঘটনা, ওই ভাইয়াটার মুখে শোনা ঘটনা এইটাই। তো এরপর থেকে ওই এলাকার মধ্যে আর এরকম কোনো প্রবলেম হয় না, যে এরকম কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ বা এইরকম কোনো প্রবলেম আর হয় না। যেদিন থেকে এই ভাইটা মারা যায় ওই দিন থেকে আর প্রবলেম হয় না, কিন্তু ওই ডোবার ওখানে যে লাইটটা ছিল সেই লাইটটা এখন পর্যন্ত জ্বলে না, ওইখানকার লাইটটা এখন পর্যন্ত বন্ধই আছে। এই ছিল ভাই আমার ঘটনা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম।
স্পিরিট বি হিয়ার উইথ মি।
Fear returns with Russell.
আরো একবার সবাইকে আমন্ত্রণ ভূত.com এ। আমি একটা বিষয় শেয়ার করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি খুবই অবাক হয়ে যাই যে মাঝে মাঝে আমি যখন ভাবি যে এই সমাজে আমরা যখন আমরা সিনেমা দেখি, আমরা নাটক দেখি, সব জায়গাতেই সৎ মা হচ্ছে একটা নেগেটিভ ক্যারেক্টার, রাইট? সৎ মা অলওয়েজ নেগেটিভ ক্যারেক্টার, বাট সৎ বাবা অলওয়েজ একটা পজিটিভ ক্যারেক্টার। কেন? মেয়েদের মধ্যে তো মায়া বলেন, মমতা বলেন, মাতৃত্ব বলেন অনেক বেশি, তারপরেও সৎমারা কেন নেগেটিভ ক্যারেক্টার যদি সৎ বাবারা পজিটিভ ক্যারেক্টার হবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আর চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি ঘিরে রয়েছেন একজন সৎ মা। আশা করছি ঘটনাটা ভালো লাগবে। বরিশাল থেকে আসা একটা ঘটনা শুনুন তাহলে।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আই হোপ ইউ আর সো ওয়েল। আই এম কিরণ হোসেন সিং ফ্রম বরিশাল। লাস্ট গত 10 বছর যাবত আমি ভূত এফএম শুনে আসতেছি। ভূত এফএম আমার একটি ফেভারিট রেডিও স্টেশনের প্রোগ্রাম। সো আমি ভূত এফএম এমন কোন এপিসোড নেই যে শুনিনি, কখনো মিস হয় না। হয়তো লাইভ সবসময় না শুনলেও আমি ভূত এফএম রেকর্ডগুলো সব শুনি। সো বলতে পারেন যে আমার ঘুমের কিলার হিসাবেও ওটা কাজ করে। সো আমি ওটা না শুনলে আমার ঘুম হয় না। তো এনিওয়ে, আমি আজকে একটা আপনাদের সাথে লাইফে ফার্স্ট টাইম ঘটনা শেয়ার করব। তো আগে প্ল্যাটফর্মটা ছিল ভূত এফএম, তো সেটা এখন বন্ধ হয়ে যাওয়ার পর আপনার অনেক রিকোয়েস্ট আমাদের মাঝে আবার রিটার্নস ফিরে আসছেন। সো এই জন্য আমরা সো হ্যাপি। তো এখন তো নিউ প্ল্যাটফর্ম হচ্ছে ভূত.com, তো এখানে আমি মেল করতেছি আমার লাইফে ফার্স্ট স্টোরিটা। তো ঘটনাটার সূত্রপাত 2010, তখন আমি ক্লাস 10 পড়তাম। তো আমার বিদ্যার একটি ছোট ভাই ক্লাস 9 পড়তো, মূলত ওকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটে এবং সূত্রপাত। সো আমি ঘটনা ডিরেক্টলি এন্ট্রি করতেছি। তো হয় কি, একদিন আমাদের ফাইনাল এক্সাম শুরু হয় ইয়ারলি। তো আমি আর অয় পাশাপাশি একটা সিটে পরীক্ষা দিতেছি। তো ওর সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ছেলে হিসেবে খুবই ভালো ছিল। ওর নামটা আমি রিয়েল নামটা বলতেছি, ওর নাম ছিল রাকিব। সো রাকিব খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, আমাদের স্কুলের ভিতরে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো একটা বিষয় ছিল। সো ও আমার সাথে ভালো ব্যবহার করতো এবং ভালোভাবে কথা বলতো। তো অনেক কোশ্চেন, অনেক সময় প্রশ্ন আসলে আমাকে বলতো, ভাইয়া আমাকে একটু বলে দেন, আমি যেটা কোশ্চেন অ্যান্সার পারতাম সেটা আমি ওকে রিপ্লাই দিতাম। যাই হোক, আমাদের ফাইনাল এক্সাম প্রায় শেষ। তো আমাদের স্কুল রুলস অনুযায়ী বন্ধ হয়ে যাবে সামনে, যেহেতু কোরবানি ঈদ। সালটা ছিল 2010, আমি আগেও বলছি। তো আমাদের স্কুলটা বন্ধ হয়ে যায়। তো আমরা যার যার বাসায় ছুটি কাটাচ্ছি। তো সামনে ঈদ, খুবই আনন্দ, খুবই উত্তেজনা আমরা দিন কাটাচ্ছি, সামনে ঈদ উপভোগ করব। এমন একদিনের ঘটনা বলি। তো হঠাৎ আমি বাড়িতে আমার ঈদ উপলক্ষে আমাদের ঐতিহ্যবাহী এক ধরনের পিঠা তৈরি করতেছিলাম। তো এই পিঠাটা সিরিঞ্জ দ্বারা তৈরি হয়, মানে ইঞ্জেকশন করে যে রোগীদের, ওই সিরিঞ্জ ভালোভাবে ওইটাকে ধৌত করে তারপর ওর ভিতরে আটা ভরে তারপর পেঁচিয়ে পেঁচিয়ে জেলাপির পাশের মতো পিঠাটা তৈরি করা হয়। আপনি জেনে থাকবেন এটা বরিশালের একটি বিখ্যাত পিঠা। তো আমরা ওই পিঠাটা মেকিং করতেছিলাম। ওটা খাওয়া হয় মানে ঈদে সেমাইয়ের সাথে দেওয়া হয়, ওটা খুবই ডেলিশিয়াস, খুবই খেতে খুবই মজা। তো আমরা ওইটা মেকিং করতেছিলাম। তো ইন দ্য মেন টাইম আমার কাছে একটা নিউজ আসে যে রাকিব নামে ওই ছেলেটা নাকি গলায় ফাঁস দিছে। তো আমি তো শুনে প্রথম হতবাক হয়ে যাই, ঠান্ডা হয়ে যাই জায়গায়, কি বলে। লাস্ট 10 দিন আগেও আমি ওর সাথে একসাথে পরীক্ষা দিলাম, হঠাৎ এমন কি হলো যে ও গলায় ফাঁস দিল। সো আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না, তো তো আমি তখনই মনে করেন রওনা করলাম ওদের বাড়ির উদ্দেশ্য। বলরেখা ভালো, ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার দূরে। তো যেহেতু ওই দিকে কোথাও ভ্যান বা কোনো রিক্সা জাতীয় কিছু যায় না, ইনফ্যাক্ট ওখানে রাস্তাঘাট খুবই খারাপ, কদামুক্ত, এখানে গাড়ি চলে না তেমন একটা। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পায়ে হেঁটেই যাব ওকে দেখতে। তো তখন সময় 10:00 সকাল। তো আমি উদ্দেশ্যে রওনা করলাম। তো হাঁটতেছি হাঁটতেছি এমন একটা সময় আমি যে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে দেখতে পেলাম যে রাস্তা থেকে ওদের, একটু বলে রাখি ওর বাড়ির বর্ণনাটা দেই, ওদের বাড়ির দূরত্ব হচ্ছে মানে রাস্তা থেকে 200-300 মিটার দূরে, একটি জঙ্গলের ভিতর ওদের বাড়ি। বেসিক্যালি রাস্তাটার পাশে পাশে ছিল খাল, অপর সাইডে ছিল শ্মশান, এবং এরপরে ওদের বাড়ি 200-300 মিটার দূরে, একটা জঙ্গলের ভিতরে বলা চলে, বাগান জাতীয়। যাই হোক, তো আমি যাই রাস্তা থেকেই তখন সরগোল শুনতে পাই, আদার্স গ্রামের লোকজন, কয়েকটা গ্রামের লোকজন প্রায় সবাই জড় হয়ে যায় তাকে দেখার জন্য। তো আমি যেতে যেতে জঙ্গলের ভিতর ঢুকে যেতে যেতে মানুষের সমাগম শুনতে পাই। তো আমি যাই, রাসেল ভাই আমি যাইয়ে প্রথম অ্যাট ফার্স্ট যেটা দেখতে পাই সেটা হলো, আমি দেখলাম ওর জিব্বাটা 10-15 সেন্টিমিটার বের হয়ে আছে, গলা রশি সহ ঝুলতেছে গাছের সাথে। অ্যান্ড কি বলবো, দেখে খুবই স্কেরি হয়ে যায়, খুবই ভয় পাই। আমি কি বলবো, আমি জাস্ট ঠান্ডা হয়ে যাই যে যে ছেলেটা 10-15 দিন আগে আমার সাথে একসাথে বসে হ্যাঁ এক্সাম দিল, আর এখন ওকে দেখতেছি ঝুলতেছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না রাসেল ভাই। তো আমি কি করলাম, অ্যান্ড ওর পরনে ছিল একটা সেক লুঙ্গি এবং একটা লাল কালারের শার্ট ছিল পরা। তো আমি দেখতেছি ওই রকম হ্যাঙ্গিং অবস্থায়। তো আশেপাশে অনেক লোকজন, প্রায় 200-300 লোকজন আশেপাশে জড় হয়ে গেছে, রাউন্ড করে দেখতেছে, কেউ ধরতেছে না। তো অলরেডি ইতিমধ্যে নাকি ফোন দেওয়া হয়েছে প্রশাসনকে, প্রশাসন এখনো সেখানে এসে পৌঁছায়নি। সো আমরা দেখতেছি কেউ হাত দিতেছি না। তো এক পর্যায়ে প্রশাসন আসে, প্রশাসনের কর্মীরা, তারা পুলিশ মহোদয়, তারা লাশটাকে নামায়। লাশটা নামানোর পর দেখতে পেলাম যা রাসেল ভাই তা বলার মতো না, আমি খুবই ভয় পাই। দেখলাম ওর যেখানে ফাঁস দেওয়া রশি দিয়ে যে ও ফাঁস দিছে, তো ওইখানে লাল লাল জাতীয় অনেক বড় বড় পিঁপড়া গুলা ওই হ্যাঙ্গিং ওখানে দাগ পড়ে গেছে একদম, মানে ওগুলা মনে করেন ওগুলো রাউন্ড করে ঘুরতেছে পিঁপড়া গুলা। আর যেহেতু ও অনেক কালো ছিল ছেলেটা, কিন্তু ওই দিন দেখে মনে হয় ও ফ্যাকাশে হয়ে গেছে, ওর চেহারাটা অনেক ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো মানে বাইরে বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, স্কারি একটা বিষয়। তো আমি কি বলবো, খুবই ভয় পাইতেছি, আমি বলতেছি আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে রাসেল ভাই, কি বলবো। তো যাই হোক, আমি দেখতেছি এন্ডামেন্টাইম আমি কিছু ফটো নেই, ওর 3-4টা ফটো নেই আমার ফোনে। তো তখন 2010 সাল ছিল, তো তখন আমার অ্যান্ড্রয়েড ফোন হাতে আসেনি, তো আমি একটা বাটন ফোন, হ্যাঁ ফোন দ্বারা তার কিছু পিক নেই 3-4টা। তো যাই হোক, তখন বাড়ি থেকে বলে রাখা ভালো ঘটনাটা, এর একটা ইন্টারেস্টিং বিষয় আছে। শোনা যায় যে ওকে নাকি ওর পরিবার বলছে, এরপরে শোনলা পুলিশেকে বর্ণনা দিছে ওর পরিবার, তো বলছে যে ওকে নাকি 3-4 দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তারা মনে করছিল মেবি সে তার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডের বাসায় গেছে। তো তারা এরপর কোনো আতঙ্কিত না হয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতেছিল। তো বড় রাখা ভালো, ওই ছেলেটা ওই ওর বাবার একমাত্র সন্তান ছিল, ওর মা মারা যায় আরো মনে করেন 5 বছর আগে 2005 সালে। সো ওর বাবা আবার একটা বিয়ে করে, যেহেতু ঘরে সৎমা, সৎমার নাকি টর্চার আমি শুনছি, যেটা লাস্টে টর্চার সহ্য করতে না পারায় ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়। অনেকভাবে তাকে নির্যাতন করতো, খাওয়া খোটা দিত, তারপর পড়ালেখা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে বারবার, এবং ঘর থেকে বের হয়ে যেতে বলে, এবং তাদের ফিল্ডে কাজ করতে বলে,
কাজ করে জীবনযাপন করতে বলে। তো ওর বাবা ছিল একটু গরিব টাইপের, মানে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সো যা হয় আর, সৎমা ঘরে থাকলে যেটা হয়, নিজের ছেলের মতো কখনোই বোঝে না। তো
যাই হোক রাসেল ভাই, আমি যেটা শুনতে পাই যে ওই দিন ঝগড়া হয়, রাতে প্রচুর ঝগড়া হয়। তো ঝগড়ার এক পর্যায়ে ও বাসা থেকে বের হয়ে যায়, দুধ যায়, দুধ দিন তিন দিন যায়, তারপর তার কোনো খোঁজ খবর নাই, সে আসে না বাড়িতে ফিরে। তো ইন দ্য মিন টাইম ওর একটা হ্যাবিট ছিল, যখন কোনো দুঃখের বিষয় বা কোনো কিছু হতো, তাইলে মনে করেন ও ডায়েরি করে লিখে রাখত, গুলা মনে করেন একটা ডায়েরি করে তার টেবিলের, হ্যাঁ টেবিলের উপরে রেখে দিত। তো ওই দিনকার মতো ঘটনাটা লিখেও যায় কি ঘটেছিল তখন। যাই হোক, এই ঘটনা শোনার পরে আমরা খুবই মর্মাহত হই, পুলিশ প্রশাসনও খুবই খুবই দুঃখজনক, হতাশাজনক হয়। তো এরপর যেটা হয়, তো লাশটাকে নিয়ে যায় তারা পোস্টমর্টমের জন্য, ফর্মালিটিস পূরণ করার জন্য। তো এরপর যেটা শুনতে পাওয়া যায়, ওকে কিভাবে পাওয়া যায় সেটা একটু বর্ণনা দিয়ে নিই। তো ওকে পাওয়া যায় ওর বাড়ির কিছু কাজিন এবং ওর সৎ ভাই। আমি আগেই বলেছি যে একটু জঙ্গল টাইপের বাড়ি, ওদের বাড়ি থেকে ওর বাগানে অনেক ধরনের গাছ ছিল, যেমন সুপারি জাতীয় গাছ, বাদাম গাছ এবং মিহগুনি গাছ, জাম্বুল গাছ, এভাবে জাতীয় অনেক গাছ ছিল। তো ওই ছেলেমেয়েরা সকালবেলা সুপারি কুড়াতে যায়। তো তিনটা চারটা ছেলে মেয়ে, ওদের বয়স হবে মিনিমাম 4-5-6 এরকম, পরে তিনটা ছেলে। তো ওরা যায় সুপারি কুড়াতে ওই বাগানের ভিতরে। তো একটা ছেলে হঠাৎ করে তার মাথায় কি যেন উপর থেকে বাঁধতেছে। তো বাঁধতেছে হৃদয়ে, ও মনে কর উপর দিকে তাকায় দেখে যে একটা পা দিয়া মানে ওকে মানে মাথা বাঁচিয়ে আঘাত করতেছে। তো ওই ছেলেটা খুবই ভয় পেয়ে যায়, একবার তাকাইছে উপরে, তাকিয়ে দেখে যে ওই যে ওদের বাড়ির ওই রাখির ছেলেটা তিন চার দিন ঘরে ফিরে আসতেছে না, বাড়ি ফিরে আসতেছে না, ওই ছেলেটা ওকে ওর মাথা বাঁচিয়ে পা দিয়ে ধাক্কা দিতেছে। তো এরপর কি হলো, ও বলছে যে রাকিব ভাইয়া, তুমি আমার সাথে এরকম মজা করো, আমি খুবই ভয় পাইতেছি, তুমি গাছের উপরে কি করো। তো ওরা ওই রকম একটা ছোট মানুষ, তো সেন্সে নেয়নি। তারপর যাই হয় সেটা হলো, ও মনে করেন তারপর ছেলেটা অনেক দূর যাওয়ার পর মনে করছে যে হায় রে, রাকিব ভাই তো অনেকদিন ধরে মিসিং, 2-3 দিন, তো রাকিব ভাই ওখানে কি করে। তারপর তিনটা ছেলে মেয়ে একসাথে মিলে উপর তাকায়, তাকাই দেখে যে তার জিব্বাটা অনেকাংশ বেরিয়ে আছে এবং ও হ্যাঙ্গিং অবস্থায় ফাঁস দিয়ে ঝুলতেছে। ও দেখে দুইটা ছেলে মেয়ে দৌড় দেয়, একটা ছেলে সেন্সলেস হয়ে যায়। তো এরপরে ওর পরিবারকে দিয়ে সরাসরি দিয়ে তাকে ইনফর্ম করে। ইনফর্ম করার পর তারা সবাই ওখানে আসে, এসে দেখে যে ওর অবস্থা হ্যাঙ্গিং অবস্থায় রাকিব ঝুলতেছে। সো খুবই স্কারি একটা বিষয়, ওই ছেলেটা তারপর জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরানোর তারপর ওই বর্ণনাটা দেয় যে আমি এই অবস্থায় তাকে দেখতে পাই। তো সো এরপরে যেটা হয়, তারপর তাকে পোস্টমর্টমের জন্য নেওয়া হয় তাকে। তারপর পরের দিন সকালবেলা তাকে দাফন করা হয় তাদের রাস্তার পাশে একটা পারিবারিক গোরস্থানে। তো যাই হোক, এরকম অবস্থায় অনেক দিন যাওয়ার পরে, প্রায় 6-7 মাস যাওয়ার পরে একদিনের ঘটনা আমি আপনাকে বলি, যেহেতু ঘটনা বড় হয়ে যাচ্ছে। তো একদিনের ঘটনা, তার বাবা যেহেতু আমি আগে বলছি যে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে, সেহেতু এমন একটা দিন সে রাতে বাড়ি ফিরতেছিল ভ্যান চালিয়ে। তো আমি আগেই বলছি যে তাদের বাড়িটা খুবই একটা হন্টেড জাতীয় এলাকা, চারপাশে মনে করেন জঙ্গল, খুবই ঘন জঙ্গল, এবং রাস্তার পাশ দিয়ে খাল বয়ে গেছে, ইটের রাস্তা। তো এবং ওই পাশে শ্মশানঘাট। তো একদিন ওর বাবা আসতেছিল ভ্যান চালিয়ে, হঠাৎ মিনিমাম তখন বাজছে 11:30 রাত, তখন ছিল অমাবস্যা রাত। তো আসতেছিল হঠাৎ করে তার ভ্যানের চেইন পড়ে গেছে, ভ্যানের চেইনটা পড়ে গেছে। তো সে উঠানোর জন্য নামছে ভ্যান থেকে, নেমে চেইন, হ্যাঁ নিচে
উকি দিয়ে তারপর চেইনটা লাগাতে যাচ্ছে। এরপর যেটা হয় সেটা হলো মানে চেইন লাগাইয়ে তারপর আবার পেট্রোল দেওয়া ধরছে। পেট্রোল দেওয়ার পর কতক্ষণ পর দেয় আবার ভ্যান চলতেছে না। ভ্যান চলতেছে না কেন? চেইন তো লাগাইলাম, ভালোভাবে দেখলাম কোনো সমস্যা নেই, তারপর কি প্রবলেম হইতেছে। তারপর সে আবার জোরে জোরে পেট্রোল দেওয়া শুরু করে কিন্তু ভ্যান চলতেছে না। তারপর টান করে সে যখন পিছনে তাকায় তাকিয়ে দেখে যে ওই যে তার ছেলেটা যে ফাঁস দিয়ে মারা গেছে ছয় মাস আগে, ওই ছেলেটা তার ভ্যান এক হাত দিয়ে ধরে রেখেছে এবং তার গায়ে জড়ানো ছিল ওই সাদা পোশাক, অর্থাৎ যে কাফনের কাপড়টা ছিল ওইটা তার গায়ে জড়ানো ছিল, ওই অবস্থায় এক হাত দিয়ে তার ভ্যানের বডিটা ধরে রাখছে। সো এরপর যেটা হয় এখন ওর বাবা দেখে তো খুবই ভয় পেয়ে যায় যে তার ছেলে কোথা থেকে আসবে, খুবই ভয় পেয়ে যায়। তখন কোনো লোক ছিল না রাস্তায়, কোনো গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, কিচ্ছু ছিল না, খুব ভয় পেয়ে যায়। তখন বলতে এসে ওই ছেলেটা ওর মা অনেক আমি আগেই বলছি যে 2005 সালে মারা যায়, তো ওর মা ও ছেলেটা ওর বাবাকে বলতেছে বাবা বাবা
চলো মা তোমাকে ডাকতেছে, চলো না বাবা মা তোমাকে ডাকতেছে, আমার সাথে চলো বাবা আমার খুব কষ্ট হইতেছে, মার খুব কষ্ট হইতেছে, তুমি চলো না বাবা চলো আমাদের সাথে। বলছে না, ওর বাবা বলতেছে না তুই মারা গেছিস, তুই কেমনে আইসুস, তুই কেমনে আইসুস, আমাদের ভয় আমাকে ভয় দেখাস কেন। ওর বাবা কান্না করে দেয় তুই চলে যা তুই চলে যা, না বাবা তুমি চলো আমার সাথে চলো, মা তোমার জন্য ওয়েট করতেছে বাবা তুমি চলো না বাবা। এ কথা শুনে তার বাবা খুবই ভয় পেয়ে যায়, খুবই এখন কি করবে, সে ভ্যান রেখে দৌড় দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সে উস্টাকে পড়ে যায়, কোনোভাবেই সে যেতে পারতেছে না, তার হাত পা চলতেছে না কোনোভাবেই না। একবার উঠে দৌড় দেয় আর একবার পড়ে যায়, আরেকবার দৌড় দেয় আরেকবার পড়ে যায়, এরকম করতে করতে সে বারবার পড়ে হোঁচট খেয়ে যাচ্ছে, তাদের তার হাত পা ছিলে গেছে। এমন তো অবস্থায় দেখতেছে যে ও ভ্যান ছেড়ে দিয়ে ছেলেটা তার পিছে পিছে আসতেছে, ওইরকম কাফনের কাফন জড়ানো অবস্থায় সে আসতেছে। বাবা দেখে খুবই আতঙ্কিত হয়, খুবই ভয় পায় এন্ড কি করবে, সে দিশে দিশে না পেয়ে দিক বিদিক শূন্য হয়ে সে দৌড় দেয়। দৌড় দিয়ে বাগানের ভিতর দিয়ে দৌড় দিতে 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 তিনি অনেকবার মাথায় আঘাত হয়, মাথায় আঘাত প্রাপ্ত হয় গাছের সাথে বাড়ি খেয়ে। তার হঠাৎ করে যেয়ে উঠানে যেয়ে একটা জোরে চিৎকার দিয়ে পড়ে যায়, তো বাড়ির সবাই টপি টপি নিয়ে নামছে। তারপর দেখে যে ওই যে ওই রাকিবের বাবাটা সেন্সেস অবস্থায় হাঁপাইতে আছে, মানে সেন্স নাই সে মানে হাঁপাইতে আছে, হার্টবিট চলতেছে, তো খুবই ভয় পায়, সারা রাতে জ্ঞান ফেরে না। জ্ঞান না ফেরার কারণে ডক্টর আনে, সকালবেলা ডক্টর এনে বলতেছে তারও জ্ঞান ফেরে না। তারপর পরের দিন তার জ্ঞান ফেরে, তো জ্ঞান ফেরে যেটা সে বলে যে ওই যে রাতে যে ঘটনাটা ঘটছিল তার সাথে সব ঘটনাগুলো শেয়ার করে, যে তার ছেলে দেখছে, তার ছেলে বলতেছে চলো বাবা মা তোমাকে ডাকতেছে চলো আমাদের সাথে চলো, এই অবস্থা দেখতেছে আমার ভ্যান টেনে ধরে রাখছে, এই কথাগুলো সবার সাথে শেয়ার করে। তো সবাই বলতেছে যে এটা কেমন সম্ভব, ও তো মারা গেছে, আমি কিচ্ছু জানি না। এরপর থেকে ওর বাবা খুবই রোগাশোগা হয়ে যায়, তারপর খুবই রোগ আক্রান্ত হয়ে যায়, জ্বর হয় প্রায় 15 দিন জ্বর থাকে, খুব খারাপ অবস্থা হয়, ঠিক আছে। এরপর থেকে তিনি ভ্যান চালানো বন্ধ করে দেয়, আর ভ্যান চালায় নাই। তারপর এই ভয়ে ভীতু হয় কিনা জানি না, তারপর তিনি 1 বছর পরেই মারা যায়, তার বাবা মারা যায়। 1 বছর পরে আমরা শুনতে পাই যে তার বাবা মারা যায়, তো খুবই একটা হতাশাজনক, খুবই একটা দুঃখজনক একটা ঘটনা। লাইফে ফার্স্ট টাইম আমি আপনাদের কাছে শেয়ার করছি, হয়তো বা বলায় অনেক ভুল হইতে পারে আমার, অ্যাট ফার্স্ট শেয়ার করতেছি সো এই জন্য অনেক ভুল হইতে পারে সেন্টেন্সে, তো ক্ষমা করে দিয়েন। তো এই ছিল আমার ঘটনা, ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমাদের দেশের যে অবস্থা খুবই খারাপ করোনা ভাইরাসের, তো সবাই আতঙ্কিত না হয়ে যার যার ঘরে থাকবেন, স্টে হোম স্টে সেফ স্টে স্ট্রং, তো সবাই নিজে ঘরে থাকবেন, সচেতন হবেন, আতঙ্কিত হবেন না, আর আল্লাহর কাছে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আমাদের এই মহামারী থেকে যেন হেফাজত করে এবং পৃথিবী থেকে করোনা ভাইরাস যেন দূর করে নেয়। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি ঘটনাটা আপনি শেয়ার করেন তো আমাকে মেইল করে জানাবেন, তো আমি ঘটনাটা তখন লাইভে শুনবো। সো ভালো থাকবেন রাসেল ভাই,
আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি সুন্দর এত সুন্দর একটা প্রোগ্রাম হ্যাঁ আবার চালু করছেন বলে। তো আমি আরো থ্যাংকস দিতে চাই আমার আমার প্রিয় ফার্নান ভাই, আফসান ভাই অ্যান্ড বাবু ভাই, চারজনকে আমি আমার পক্ষ থেকে থ্যাংকস দিতে চাই। সো গুড স্টোরি টেইলার হ্যাঁ ইন বাংলাদেশ। তো তারা খুবই ভালো গল্প বলেন বা ঘটনা নিয়ে আসেন, আমি খুবই তাদের জন্য গর্বিত, খুবই গর্বিত তাদের জন্য। তো ভালো থাকবেন, এই ছিল আমার ঘটনা, ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
ভূত.কম দ্য ফিয়ার রিটার্নস উইথ রাসেল।
Spirit, be here with me.
Boot.com. The fear returns with Russell.
এই মুহূর্তে আরো একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে, আর সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে লুবনা ঢাকা থেকে। চলুন শোনা সেই ঘটনাটি, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, স্টে সেফ।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি লুবনা ঢাকা থেকে বলছি। কিছু সমস্যার কারণে আমি আমার এক্সাক্ট লোকেশনটা বলতে চাচ্ছি না। আমি আপনাদের সাথে আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া। আমি বিবাহিত, আমার হাজবেন্ড তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর তারা তখন টঙ্গীর একটা ভাড়া বাসায় থাকত। তো আমার শাশুড়ি একদিন রাতে ঘুমোতে যাওয়ার সময়, আমার হাজবেন্ড আলাদা ঘুমোতো, আমার শাশুড়ি আমার ননদকে নিয়ে একসাথে ঘুমোতো। তো হঠাৎ আমার শাশুড়ির রাতে ঘুম ভেঙে যায়, সময়টা তিনটা, রাত তিনটা। আমার শাশুড়ি হঠাৎ ফিল করতে পারে যে তার মাথার কাছে কিছু একটা বসে আছে। তো উনি যখনই চোখ খোলে তখনই উনি শুনতে পায় আর হাজবেন্ড খুব চিৎকার করে ডাকছে, আম্মু তুমি ওঠো, আম্মু তুমি ওঠো। আমার শাশুড়ি উঠে বসে যখন আলো জ্বালালো তখন যেটা দেখলো, আমার শাশুড়ি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। আর শাশুড়ি যা দেখলো তা হচ্ছে আমার হাজবেন্ডের বিভৎস চেহারা। আমার শাশুড়ি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে উনি আর কোনো কথাই বলতে পারেনি। কিছুক্ষণ এরকম নিরবতার পর উনি হঠাৎ করে দোয়া দরুদ পড়া শুরু করলো, আর যখনই উনি দোয়া দরুদ পড়া শুরু করলো এটা হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল চোখের পলকে। তখন আমার শাশুড়ি দৌড়ে আমার হাজবেন্ডের রুমে আসে এবং লাইট অন করে দেখে যে আমার হাজবেন্ড গভীর ঘুমে। পরের দিন সকালবেলা আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে এটা জানায়, তখন আমার হাজবেন্ড বলে যে এটা হয়তো স্বপ্ন ছিল বা এটা মনের ভুল ছিল, সে এটাকে আর পাত্তা দেয় না, এটাকে উড়িয়ে দেন। এর ঠিক সপ্তাহ দুয়েক পর আমার হাজবেন্ডের খুব গেমিং এর নেশা, সে রাত জেগে কম্পিউটারে গেম খেলে। ওই বাসাতেই সে একদিন রাতে অনেক রাত পর্যন্ত গেম খেলতে খেলতে তার হঠাৎ পানি পিপাসা পায়। তো সে তার রুমের দরজা খুলে ডাইনিং রুম পানি আনার জন্য যখন যাচ্ছে, তার রুমের দরজা খোলার পর দেখে আমার শাশুড়ি হাতে একটা ঝাড়ু নিয়ে খুব রেগে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ একদম লাল হয়ে আছে, সে ঝাড়ু নিয়ে রেগে দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড চিন্তা করলো যে এত রাতে তো আম্মু এভাবে ঝাড়ু নিয়ে আসার কথা না, আর আমার হাজবেন্ড তো অনেকদিন থেকে গেম খেলে, সো এটা নিয়ে বাসার কেউ কোনো কমেন্ট করেনি, কেউ কোনো প্রবলেমও করেনি। তো হঠাৎ করে এভাবে আমার শাশুড়ি ওর রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকা, আবার দরজায় নক না করা, আমার হাজবেন্ড একটু ঘাবড়ে যায়। তো সে জিজ্ঞেস করলো যে আম্মু তুমি ঘুমাওনি? তো আমার শাশুড়ি কোনো কথা বললো না, সে ওভাবেই রেগে ঝাড়ুটা হাতে নিয়ে ডাইনিং রুমের দিকে যাওয়া শুরু করলো। তো ডাইনিং রুমে যাওয়ার আগে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। তো আমার হাজবেন্ড আমার শাশুড়িকে ওখানে যেতে দেখে আমার হাজবেন্ড তার পিছু পিছু যাওয়া শুরু করলো কিছুটা দূরত্ব রেখে। তো আমার শ্বশুর শাশুড়ির রুম ক্রস করার সময় আমার হাজবেন্ড হঠাৎ করে তার চোখ গেল, জানালা খোলা ছিল, জানালা দিয়ে আলো আসার কারণে তার চোখ গেল আমার শ্বশুর শাশুড়ির বিছানার উপর। সে দেখলো যে আমার শাশুড়ি ওখানেই ঘুমাচ্ছে। তো সে সামনে তাকিয়ে দেখে যে আমার শাশুড়ির রূপে যে ছিল ঝাড়ু হাতে, সে আর নেই ওখানে। তো আমার হাজবেন্ড তখন তাড়াতাড়ি করে আমার শাশুড়ির রুমে লাইট জ্বালায়, লাইট জ্বালিয়ে দেখে যে আমার শাশুড়ি ঘুমাচ্ছে। আর তখন আমার শাশুড়ি লাইটের আলোতে উঠে যায়, জিজ্ঞেস করে যে কি হয়েছে, হঠাৎ এভাবে আসলো। আমার হাজবেন্ড তখন ঘেমে একাকার, সে কিছু বলতে পারছে না। সে আমার শাশুড়িকে টেনে নিয়ে এসে ডাইনিং রুম পর্যন্ত নিয়ে আসলো। তখন আলো জ্বালিয়ে দেখা গেল যে সেখানে কিছু নেই। তো এই ঘটনা আমার শাশুড়িকে বলার পর আমার শাশুড়িও খুব ভয় পেয়ে যায়, কারণ সপ্তাহ দুয়েকের মাঝে আমার শাশুড়িও একই জিনিস দেখলো, আমার হাজবেন্ডও একই জিনিস দেখলো। এর কিছুদিন পর ওরা বাসাটা ছেড়ে দেয়। কিন্তু বাসাটা ছেড়ে দেওয়ার পরেও আমার হাজবেন্ড এখন নতুন যে ফ্ল্যাটে থাকে, আমার হাজবেন্ডের নিজস্ব ফ্ল্যাট, আমার হাজবেন্ড প্রথম দিন থেকে ওখানেও কিছুটা অস্বস্তি অনুভব করে। ইভেন এখনো সে মাঝে মাঝে রাতের বেলা কিছু হাঁটা চলার শব্দ পায়, ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে কিছু হেঁটে যাচ্ছে, তারপর পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছে, রান্নাঘরে রান্না করার সময় বা কিছু নাড়াচাড়া করার সময় পাতিল বাটি চামচ যেরকম নাড়াচাড়া শব্দ হয় বা বক্স খুললে যেরকম শব্দ হয় রান্না করার সময়, ওরকম কিছু সাউন্ড পায়। তো রাসেল ভাই, আমার ঘটনা আজকে এটাই ছিল। যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন, আর আমি অবশ্যই আপনাদের সাথে আমার হাজবেন্ডের আরো কিছু ঘটনা শেয়ার করব পরবর্তীতে। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভালো লাগে অবশ্যই রাসেল ভাই এটা শেয়ার করবেন। ভালো থাকেন।
Bhoot.com The Fear Returns with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।